গান বাক্স প্রেজেন্টস বাংলা ভাইবস উইথ আরজে শুভ। ইউ আর লিসনিং টু 90.5 FM কানেক্টিং বাঙালি অস্ট্রেলিয়া।
চলে যাচ্ছি সরাসরি আড্ডাবাজি সেগমেন্টে। আড্ডাবাজি সেগমেন্টে আজকে আমাদের সাথে যিনি উপস্থিত আছেন তার নাম হচ্ছে ATM গোলাম কিবরিয়া। ফেসবুক এবং অনলাইনে যে সমস্ত লেখালেখির প্ল্যাটফর্ম আছে, সে সমস্ত লেখালেখির প্ল্যাটফর্মে আপনারা যারা রেগুলার ঘোরাঘুরি করে থাকেন বা অন্তত যাতায়াত আছে, তারা নিশ্চয়ই তাকে চিনবেন। অস্ট্রেলিয়া থেকে যারা বাঙালি কমিউনিটি, বাঙালি সোসাইটি বা বাংলাদেশের রাজনীতি এবং সমসাময়িক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে লেখালেখি করে থাকেন, তাদের মধ্যে ATM গোলাম কিবরিয়া একজন পরিচিত মুখ। কিবরিয়া ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার পরিচয়টা একটু দিয়ে দিই। আপনি চিটাগাং বেসড ছিল তো আপনার লাইফ, আপনি চিটাগাং থেকে স্টার্ট করেছিলেন এবং আপনার শৈশবের একটা অংশ তো সেখানে নিশ্চয়ই কেটেছে।
আমি প্রথমে শুভকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ডাকার জন্য। হ্যাঁ, আমি চিটাগাংয়ে বড় হয়েছি, দেন চিটাগাংয়ে ক্যাট কলেজে পড়েছি।
আচ্ছা।
দেন চিটাগাংয়ে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছি, চিটাগাংয়ে চাকরিও করেছি, বাট ঢাকাতে যাতায়াত ছিল। যদিও আমি চিটাগাং বেস কমপ্লিটলি, বাট আমি আমার স্টুডেন্ট লাইফে, আমি জানি না এটা কোনোভাবে আমাকে ডিসক্রাইব করার জন্য হেল্পফুল হয় কি না, বাট আমার স্টুডেন্ট লাইফে আমি অলমোস্ট 43টা জেলা বাংলাদেশে সফর করেছি। বিফোর আই রিচ 24 আই অলমোস্ট travel around 43 districts of Bangladesh, but Chittagong, Silet, Dhaka, সবগুলো জায়গাতে আমার যাতায়াত ছিল। আমাকে ঠিক চিটাগনিয়ান বললে আমি
মানে সেই সেই রেডিয়াসটার মধ্যে আপনাকে আসতে হয় না,
আমাকে বাংলাদেশি বললে আমি আরো বেশি খুশি হই আর কি।
আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সেই জন্য কিবরিয়া ভাই। আজকে আসলে যে বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করতে যাচ্ছি সেটার মানে যদি হেডিং দিয়ে দেয়া যায় তাহলে সেটার শিরোনামটা হবে হচ্ছে বুয়েটের যে সম্প্রতি যে ঘটনাটি ঘটলো, অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যে বুয়েটের একজন ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা সাধারণত আমাদের অনুষ্ঠানে মানে যখন কোনো অতিথিকে স্বাগত জানাই বা অনুষ্ঠানে যখন কারোর সাথে কথাবার্তা বলতে যাওয়া হয়, যখন দর্শকদের সাথে ইন্টারাকশন হয়, তখন আমাদের এক ধরনের আনন্দ কাজ করে ভেতর থেকে। কিন্তু দুঃখজনকভাবে বেশ কিছু অনুষ্ঠানে আমরা এরকম প্রত্যক্ষ করেছি যে কথাগুলো এমন সব বিষয় নিয়ে হয় যে বিষয়গুলো আসলে খুব একটা আনন্দের বিষয় নয়। আপনি অনলাইনে লেখালেখিতে আপনার কিভাবে আসা?
আমি যদি খুব সিম্পলি বলি যে আমাদের, আমরা যারা মাইগ্রেন্ট এখানে, আমাদের এবং পৃথিবীর সব জায়গাতে মাইগ্রেন্টদের এক ধরনের এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস থাকে, মানে সে আসলে কোথায় বিলং করে। মহাভারতের একটা 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 গল্পের মতো আছে যে ত্রিশঙ্কু অবস্থায় থাকা, মর্তেও না স্বর্গেও না, মাঝামাঝি অবস্থায় ঝুলে থাকে। তো যারা মাইগ্রেন্ট, আমি, আমার কাছে মনে হয় যে আমরা ঠিক বাংলাদেশটা ছাড়ার পরও বাংলাদেশকে ছাড়তে পারি না, আবার আমরা যখন অস্ট্রেলিয়ায় থাকি অ্যাট দ্য সেম টাইম আমরা পুরোপুরি এখানে মিশতে পারি না। তো এক ধরনের ত্রিশঙ্কু অবস্থায় আমাদের দিনযাপনটা ঘটে আর কি। তো অনলাইনে কারণে যে সুবিধাটা হয়, আমি বাংলাদেশে না থেকেও এক ধরনের ভার্চুয়ালি বাংলাদেশে বসবাস করার যে চার্মটা, যে দুঃখ মেশার চার্ম, বেসিক্যালি আমি ফিজিক্যালিও তো ওখানে থাকতে পারছি না, বাট আমি একভাবে কন্ট্রিবিউট করছি বাংলাদেশের পলিটিক্যাল যে বা আলাপগুলো হচ্ছে, যে ডিসকোর্সগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, কন্টেম্পোরারি ইস্যুগুলো, ওগুলোতে আমরা একভাবে কন্ট্রিবিউট করছি। তো আমার ফেসবুকে রেগুলার হওয়া কিংবা অনলাইনে রেগুলার হওয়ার মেইন প্রণোদনাটা ছিল যে আমি যখন দেখলাম যে আমি এখান থেকে কথা বলতে পারছি এবং এটাতে এক ধরনের মানে ম্যাস মিডিয়া না হলেও খুব সহজে মানুষকে রিচ করা যায়। আমি সিডনিতে বসে কী ভাবছি ওটা ভুরুঙ্গামারের একটা ছেলে জানতে পারছি ইজিলি, তাই না? তো আমার কোনো প্ল্যাটফর্ম লাগছে না, আমার কোনো বড় মিডিয়ার আন্ডারে গিয়ে কথাটা বলা লাগছে না। আমার কথায় যদি, আমার লেখায় যদি কোয়ালিটি থাকে, আমার লেখায় যদি গণমানুষের কথা থাকে, ওটা কোনো না কোনোভাবে ম্যাস পিপুলকে রিচ করবে। তো সব কিছু মিলে এক ধরনের নিঃসঙ্গতা বোধ, এক ধরনের দেশপ্রেম, কথাটা আমি বলবো না, দেশপ্রেম কথাটা এখন এত বাজেভাবে ব্যবহার হয়,
ক্লিশে হয়ে গেছে,
খুব ক্লিশে হয়ে গেছে, এক্স্যাক্টলি। তো কোনো না কোনোভাবে বাংলাদেশের সাথে জড়িত থাকা বা লিপ্ত থাকার যে লোভ, সেই লোভ থেকে সম্ভবত আমি ফেসবুকিং করি।
ফেসবুকিং শুরু করেন, শুরু করার পর নিশ্চয়ই এই বিষয়টা আপনি লক্ষ্য করেছেন যে অনলাইনে বর্তমানে এক ধরনের ঘৃণার চাষাবাদ চলছে এবং এই বিষয় সম্পর্কে আমাদের ওয়েস্টার্ন মিডিয়াতেও বেশ কিছু জায়গায় লেখালেখি হয়েছে যে আর উই লুজিং ইট, ঠিক আছে, যেটার একটা আফটার ম্যাথ বা বলতে পারেন যে যেটার সমসাময়িক প্যারালালি চলেছে যে ঘটনাটা এবং সেটার ফলাফল হিসেবে আমরা যেটা দেখতে পেয়েছি যে বইটা রিসেন্টলি একটা হত্যাকাণ্ড হয়ে গেছে, এবং যদি খুব মোটা দাগে বলা যায় মানে এখনো পর্যন্ত আমরা যে খবরাখবরগুলো পেয়েছি সেই খবরাখবরগুলোর ভিত্তিতে বলা যায় যে ছাত্রলীগের কিছু ছেলেরা এটার সাথে জড়িত ছিল, এই হত্যাকাণ্ডটার সাথে জড়িত ছিল। আমরা ফেসবুকে এবং অন্যান্য মিডিয়াতে যে প্রমাণগুলো দেখতে পেয়েছি তার মধ্যে থেকে মানে ঠিক হাইপোথিসিস না হলেও আমরা সিদ্ধান্তে চলে আসতে পারি যে ছাত্রলীগ মোটা দাগে এই জিনিসটার সাথে জড়িত। এখন বুয়েটে যে ছেলেগুলো পড়ে তাদের বয়স কত হবে, মানে হার্ডলি হয়তো 25-এর বেশি তো হওয়ার কথা না। এই ধরনের ছেলেদের হাতে যখন পাওয়ার যায়, হ্যাঁ, তখন সেই বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটা কি হত্যা পর্যন্ত যেতে পারে, কিভাবে দেখেন আপনি বিষয়টাকে?
হ্যাঁ, মানে ব্যাপারটা খুব অদ্ভুত না, কারণ 22-23 বছরের ছেলে তারা তাদের সহপাঠীকে পিটিয়ে মেরে ফেলতেছে, মানে এটা কোনোভাবে তো অ্যাকসেপ্টেবল না। বাট এই ব্যাপারটার পেছনে বিশাল কাহিনী আছে। আমি যদি গ্লোবাল পার্সপেক্টিভ থেকে বলি, আমি ব্যাপারটাকে এইভাবে বলি যে গ্লোবালাইজেশন অফ হেট্রেড।
আচ্ছা,
ট্রাম্পের মতো লোক কখনোই কোনোভাবেই আমেরিকার প্রেসিডেন্ট হতে পারতো না, কিংবা আরও যারা রাইট উইং ফেসিস্ট যে গভর্নমেন্টগুলো পুরো দুনিয়াতে এখন উত্থান ঘটতেছে, এদের কারোরই মানে রেজিম চেঞ্জ করা পসিবল হইতো না যদি না অনলাইন না থাকতো।
ওকে,
ঠিক আছে, আমেরিকাতে যে অল্ট রাইট মুভমেন্টটা হলো, মানে লিবারেলদের এগেনস্টে ম্যাস পিপলের এক ধরনের ঘেন্না তৈরি হয়েছিল গ্লোবালাইজেশনের কারণে। আমি প্রথমে আমেরিকার কথা বলছি এই কারণে, আমি হয়তোবা পরে কানেক্ট করবো আর কি। গ্লোবালাইজেশনের কারণে মিডল ক্লাস যখন জবগুলো লুজ করতেছিল আমেরিকাতে, হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম তখন এক ধরনের নেটিভিস্ট বিলঙ্গিংনেস তৈরি হয় যে আমাদের আমেরিকা, যেমন ট্রাম্পের যে স্লোগানটা ছিল যে মেক আমেরিকা গ্রেট
অ্যাগেইন,
তো যে কোনো মানে মানুষ তো সবসময় একটা কমিউনিটিতে বিলং করতে চায়, এটা তার এক ধরনের আত্মিক চাহিদা। কোনোভাবেই ব্যক্তি মানুষকে কনজিউমারিজম আসার পর ব্যক্তি মানুষ অনেকটুকু কমিউনিটি থেকে আলাদা হয়ে গেছে, বাট ওই যে ক্ষুধাটা, দ্য হাঙ্গার ফর বিলঙ্গিংনেস টু এ কমিউনিটি, ওটা কোনোভাবেই কখনো ইরাডিকেট করা
সম্ভব নয়, মানুষ তার শেকড়ের মধ্যে থাকতে চাইছে,
থাকতে চাইবেই। ঠিক আছে, তো রাইট উইং পলিটিক্সের উত্থানের মেইন কারণ হচ্ছে এটা, মানে এটা গ্লোবালাইজেশনের আফটার ইফেক্ট।
আচ্ছা,
মানুষ আলাদা হয়ে মানে ব্যক্তি মানুষ বিচ্ছিন্নতা বোধে আক্রান্ত হওয়ার পরে একভাবে নিজেকে তারা ভেবে নিচ্ছে যে তারা একভাবে জড়ো হচ্ছে কোন একটা আমব্রেলার আন্ডারে, সেটা ন্যাশনালিজম হতে পারে, রাইট উইং ফ্যাসিজম হতে পারে, বা হয়তো রিলিজিয়াস বেসড কোন ধরনের ন্যাশনালিজম হতে পারে, যেটা ইন্ডিয়াতে হচ্ছে আমরা যেটা দেখছি। তো তখন যেটা হয়, আমি এখন বাংলাদেশে আসি, একজন জার্মান দার্শনিক ছিলেন হানা আরেন্ট।
আচ্ছা,
তিনি যখন আইকম্যানের যে ট্রায়ালটা হয়, পৃথিবী বিখ্যাত ট্রায়াল, নাজি যুদ্ধাপরাধী আইকম্যান, তাকে যখন আর্জেন্টিনা থেকে ইসরায়েলিরা ধরে নিয়ে আসে, ইসরায়েলের মোসাদ যখন ধরে নিয়ে আসে এবং তাকে যখন ট্রায়ালটা করে, ওই ট্রায়ালটা পুরো দুনিয়াতে তারা প্রচার করছিল, অনেকটা আমাদের যুদ্ধাপরাধ বিচারের মতো, ওটা অনেক আগে ঘটনা 1958 প্রবাবলি,
এবং স্ট্যান্ডার্ড হিসেবে সেই জিনিসটাকে অনেক জায়গায় উদাহরণ দেওয়া হয়।
তো হানা আরেন্টকে যে জিনিস সবচেয়ে বেশি স্ট্রাইক করেছিল সেটা হচ্ছে যে আইকম্যানকে দেখলে আপনার মনে হবে হি ইজ আন সিম্পল গাই।
আচ্ছা,
মানে কোনোভাবে আমরা মনস্টার বলতে যা ভাবি, কোনোভাবে আইকম্যানকে আপনি দেখে মনস্টার মনে হবে না।
আচ্ছা,
তো দ্যাট ওয়াজ দ্য মোস্ট স্ট্রাইকিং পার্ট ফর হানা আরেন্ট, যে কেন তাহলে এই লোকটা এইভাবে করতে পারে। তো দ্যাট দ্য ভেরি টার্ম দ্যাট শি ইউজড ওয়াজ ব্যানালিটি অফ এভিল, মানে এভিলের
যাদের কাছ থেকে যে জিনিসটা পাওয়ার কথা না, যেমন আমরা বলছি যে 22-23 বছরের ছেলেদের আসলে কাউকে হত্যা করার কথা না, কিন্তু তাদের মধ্যে শয়তান এসে ভর করলো, বিষয়টা কি সেরকম?
এক্স্যাক্টলি, শয়তান এসে ঠিক ওভাবে তো ভর করে না, মানে যে লোকটা খারাপ, আমরা যখন মুভিতে দেখি সেই লোকটার হয়তো বা দাঁতে ময়লা থাকে বা দাঁত বড় থাকে, চুল লম্বা থাকে, আমরা এক ধরনের স্টিরিওটাইপ তৈরি করে,
স্টিরিওটাইপ তৈরি করা হয়,
মানে আমরা ধরে নিই যে
খারাপ লোক দেখতে এরকম হবে।
এক্স্যাক্টলি, বাট রিয়েল লাইফে খারাপ লোকটা তো
এরকম না,
রিয়েল লাইফে খারাপ লোক আমাদের মতই হয়।
রাইট রাইট,
তো আইকম্যানের ট্রায়ালটার পরে ম্যানালিটি অফ এভিল, আমি এই কারণে বললাম, আপনি যদি বইটা ছেলেগুলোকে দেখেন, একদম সিম্পল মিডল ক্লাস, মানে আমাদের ভাই মানে ভাই ব্রাদারদের মতো, কোনোভাবেই সে আমার ছোট ভাই থেকে আলাদা না। সে যে গানগুলো শুনে, আপনি যদি তার প্লে লিস্ট চেক করেন, আপনি যদি তার ফেসবুক অ্যাক্টিভিটিস দেখেন, সে যে বইগুলো পড়ে আপনি যদি খেয়াল করেন, দেখবেন যে কোনোভাবেই তাকে মনে হবে না সে একটা রাক্ষস টাইপ কিছু, সিম্পল বয়, 22-23 বছরের একটা ছেলে, তার যার হয়তো একটা গার্লফ্রেন্ড আছে যে বইটা পড়ালেখা করে ঠিক মতো। The problem is তাকে ওইভাবে ইন্ডক্ট্রিনেটেড করা হয়েছে, সে একটা আইডিওলজিতে বিশ্বাস করে, যে আইডিওলজিটা তাকে ওইভাবে ব্রেন ওয়াশ করে ফেলছে যে একটা ছেলে যে আমার মতো সাউন্ড করে না, যার পলিটিক্যাল ভিউজ আমার চেয়ে আলাদা,
যে আমাদের মতো ইউনিফর্ম না, আমি একটা গোষ্ঠী থেকে বিলং করি যে অন্য ধরনের কথা বলছে,
তো ওরকম যদি কেউ থাকে তাকে আমরা যদি টর্চার করি, ওই টর্চারটা এটা লেজিট, এটা এটা কোনোভাবে ইমোরাল কিছু হচ্ছে না,
এবং তাদেরকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে যে তারা হাসছিল,
এক্স্যাক্টলি, ওটা অবশ্য আমি এটাকে অন্যভাবে ইন্টারপ্রেট করব, তাদের হাসির কারণটা আমি বলবো যে এক ধরনের মানে এক ধরনের নিশ্চিতি,
বিচারহীনতার সংস্কৃতি, আমার কিছু হবে না,
আমার তো কিছু হবে না, তো মানে ওই অ্যাসিউরেন্সটা তার হাসির মধ্যে আছে, সে অলমোস্ট কনফার্ম যে তার কিছু হবে না, বাট এই এই ধরনের ব্যাপার বইটে এটা ছেলেটা মারা যাওয়ার কারণে ব্যাপারটা মানে টিপ অফ দা আইসব্যাগ নয়, ব্যাপারটা ভেসে উঠছে,
ভেসে উঠেছে, কিন্তু এরকম দিনে রাতে হচ্ছে,
রেগুলার
র‍্যাগিং থেকে শুরু করে যৌন নির্যাতন থেকে শুরু করে এগুলো দিনে রাতে হচ্ছে, ছেলেটা মারা গেছে সেজন্য বিষয়টা সামনে চলে এসেছে, যদি মারা না যেত বা যদি অর্ধমৃত অবস্থায়ও ঝুলে থাকতো, কিছুদিন আগেই এরকম একটা হয়েছিল যে একটা ছেলের চোখ উপরে ফেলে নেওয়া হয়েছিল একটা কলম না একটা ক্যালকুলেটর সংক্রান্ত, আবু বকর সিদ্দিক ছেলেটার নাম ছিল, তো এই যে এই একটা একটা জেনারেশনকে বা যদি পার্টিকুলারলি বলি এই বিষয়গুলো ইন্টার রিলেটেড কিনা আমি জানি না, দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বুয়েট বলেন, চিটাগাং ইউনিভার্সিটি বলেন, যে কোনো বিশ্ববিদ্যালয় বলেন, এটা কি একটা আমরা কি এক ধরনের ইমব্যালেন্সের মধ্যে আছি, মানে আমরা কি এই জেনারেশনটাকে কি আস্তে আস্তে লুজ করছি, এগুলোর সাথে কিন্তু আরো অনেক অনেক বিষয় চলে আসে, প্রশ্নপত্র ফাঁস, প্রশ্নপত্র ফাঁসের লেজ ধরে অযোগ্যদের ইউনিভার্সিটিতে প্রবেশ, এবং ইউনিভার্সিটির মধ্যে যে ছাত্র রাজনীতি, রিসেন্টলি যেটা বুয়েটে আবার নিষিদ্ধ করা হলো, হ্যাঁ, এই এই জিনিসগুলো কি একসাথে সম্পৃক্ত, যে আসলে ইউনিভার্সিটিতে যাদের থাকার কথা তারা কি আসলে ইউনিভার্সিটিতে নেই, বিষয়টা কি এরকম, নাকি ইউনিভার্সিটিতে যাদের থাকার কথা তারাই আছে এবং তাদেরকে আমরা রাক্ষস বানাচ্ছি?
একটা 20-21-22 বছরের ছেলে, তার মাইন্ড হচ্ছে ইম্প্রেশনেবল মাইন্ড, সে সবসময় ইনফ্লুয়েসড হবে, তার তো তখনও ওইভাবে পরিণত ব্যক্তিত্ব বলতে আমরা যা বুঝি, 30 বছরের আগে আমি বিশ্বাস করি যে একটা ছেলেকে ডাইভার্ট বা একটা ছেলে বা একটা মেয়েকে, একটা ইয়াং মাইন্ডকে ডাইভার্ট করা পসিবল, সে যা দেখে সেটাই সে ফলো করার চেষ্টা করে,
ফলো করে বিশ্বাস করে,
এক্স্যাক্টলি, তো 20-21-22 বছরের ছেলে সে দেখতেছে যে সে যে আইডিওলজিটা প্রিচ করতেছে, যে পলিটিক্যাল আইডিওলজি সে বিশ্বাস করে, ওটা ওটা খুব কুল একটা ব্যাপার, মানে the worst part is what I found is when we have made hatred a cool thing, ghenna korata ekta cool byapar hoye geche jeta prithibite mane definitely sob shomoy chilo sob shomoy ghenna prochar korar moto manush chilo ebong prottekta society te prithibite kono society perfect society na chilo na hobeo na eta humanly impossible
right
but the difference between a civilized society and an uncivilized society is like that hatred will come above the surface.
Acha
ami bishwash kori Australia kimba apni jodi UK te janbe America te jan, America te ora je bhabe kaloder ke nirjaton kore jacche bohu bochor dhore, legally shobar rights shoman, but apni jodi statistics gulo dekhen sobche beshi kara jele jacche, jeler jonoshongkhar moddhe dekhben
kalorai
beshi, mane ek dhoroner structural discrimination ache,
right,
but ei kotha ta bola মানে কালোরা সাদাদের চেয়ে ইনফেরিয়ার এই কথাটা বলা যে এক ধরনের হেট স্পিচ, এই ব্যাপারটা নিয়ে ওরা কোনো ডাউট রাখে নাই, এই কথা কেউ মানে এক ধরনের অন্তঃসলীলা প্রভাব আছে সমাজের আন্ডারে, যে এক ধরনের রেশিয়াল প্রেজুডিস থাকে পৃথিবীতে সব জায়গায় থাকে, আমাদের দেশেও চিটাগনিয়ান ভার্সেস নোয়াখাল্লা বা নোয়াখাল্লা ভার্সেস সিলেটি এই ধরনের
আছে 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 ক্ল্যাশ আছে
বিভিন্ন ধরনের ক্ল্যাশ, আমি চিটাগাংয়ে বড় হয়েছি, আমাদেরকে মানে আমরা যারা চিটাগাংয়ের বাইরে থেকে এসে চিটাগাংয়ে বড় হয়েছি তাদেরকে বলা হতো বইঙ্গা,
আচ্ছা,
সিলেটে আমি এক্স্যাক্টলি সেম কথাটা শুনতাম, যারা সিলেটে বাইরে থেকে সিলেটে গিয়ে মাইগ্রেট করলো তাদেরকে বলা হতো আবাদি, মানে যারা ওখানে গিয়ে আবাদ করেছে,
ওকে ওকে,
হ্যাঁ, তো ইটস কমপ্লিটলি ওকে আনটিল এন্ড আনলেস ইটস নট অ্যাবাভ দ্য সার্ফেস, দ্য প্রবলেম ইজ বাংলাদেশে যে ব্যাপারটা ঘটেছে, যেটা ইনফ্যাক্ট ট্রাম্প যে ব্যাপারটা করলো আর কি, প্রচুর পলিটিক্যালি ইনকারেক্ট কথাবার্তাকে সে মেইনস্ট্রিমে নিয়ে আসছে
এবং লেজিটিমেসি দিয়ে দিয়েছে, যে এগুলো বলাটা ঠিক আছে,
এগুলো বলা ঠিক আছে,
এক্স্যাক্টলি করাটা ঠিক আছে,
ঠিক আছে, এক্স্যাক্টলি, দ্যাটস দ্য প্রবলেম, তো আমাদের দেশে যে ঘেরদার কালচারটা, আমি এখানে কাউকে আলাদা করে আসলে দোষ দিব না, মানে কোনোভাবে আপনি বলতে পারবেন না যে এই টাইম থেকে এটা শুরু হয়েছে, যে এটা একটা ক্রিটিক্যাল জাংচার এখান থেকে শুরু হয়েছে, আমাদের আনফর্চুনেটলি আমাদের একটা ব্লাডি ওয়ার ছিল, অসংখ্য মানুষ মারা গিয়েছেন, 30 লক্ষ মানুষ মারা গিয়েছেন, কিছু আনরিজলভ কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, তো এরপর যে গভর্নমেন্টগুলো ফর্ম করলো এরা ওই কোয়েশ্চেনটা ঠিকভাবে বোধহয় অ্যাড্রেস করে নাই বা এক ধরনের রিকনসিলিয়েশনের প্রসেসের মাধ্যমে গিয়েছে বাট ওটা পুরোপুরি রিকনসিলিয়েশনটা হয় নাই, দুটো ক্যাম্প তৈরি হয়ে গিয়েছিল যেটা একদম মানে বাস্তব কথা বলছি আর কি, আমি কোনোভাবে এটা আইডিয়াল সিনারিও না বাট আমরা এটা কোনোভাবে অ্যাভয়েড করতে পারবো না। তো আমরা যা দেখছি ওটা হচ্ছে ওই ঘটনাগুলোর আফটার ম্যাথ, ওই ব্যাপারটা বহু বছর ধরে এক ধরনের গ্রিভেন্স তৈরি হচ্ছিল, ওই গ্রিভেন্সটার কালমিনেশন পয়েন্ট হচ্ছে 2013 শাহবাগ, দেন শাহবাগের একটা এন্টি স্কুল আসলো হ্যাঁ হেফাজত, এবং ওই সময় আমরা দেখলাম যে মানুষের উত্তুঙ্গ আবেগী মুহূর্তগুলো, মানে যে আমার পলিটিক্যাল কেউ যদি মাঝামাঝি সাউন্ড করতে চাইতো, মাঝামাঝি সাউন্ড করাটা অলমোস্ট আমরা ইন্টেলেকচুয়ালি এবং ইমোশনালি ইম্পসিবল করে ফেলছিলাম, মানে যে আমার সাথে না সে আমার বিপক্ষে। তো এই ধরনের বিভেদ যখন একটা সোসাইটিতে থাকে ওই বিভেদটাকে অতিক্রম করা এটা একটা লং টার্ম প্রসেস। আমরা এখন যা দেখতেছি ওই যে ফ্র্যাকচারগুলো তৈরি হয়েছিল, ফ্র্যাকচারগুলো থেকে রক্ত বেরোচ্ছে বিভিন্ন জায়গা থেকে, আর পলিটিক্যাল কালচার তো আগে থেকেই নষ্ট, তার উপর দেশের এক ধরনের মানে রাজনৈতিক জবাবদিহীনতা চলতেছে, ছাত্র রাজনীতি অনেক, ছাত্র রাজনীতি আমি বলবো না যে বুয়েটের ছেলেগুলো খুব খারাপ দেখে ঘটনা ঘটছে, এই ঘটনা ও আগের থেকেই চলতেছে। 1973 যখন প্রথম জাসদ ইলেকশন হয় ওখানে ব্যালট ছিনতাই হয়েছিল, মানে স্বাধীন বাংলাদেশের প্রথম, ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্ভবের পিছনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাই না, বা সেই ঢাকা ইউনিভার্সিটি যেটা প্রথম ইলেকশনটা হচ্ছিল ওই ইলেকশনটা ফেয়ার হয় নাই, মানে এর থেকে দুঃখজনক আর কি হতে পারে। ও ঢাকা ইউনিভার্সিটিতে চারটা ছেলে যাদেরকে চার খলিফা বলা হতো, ছাত্রলীগের যে চারজন নেতা ছিলেন হ্যাঁ তোফায়েল আহমেদ, আব্দুল কুদ্দুস মাখন, সিরাজ এবং আসম আব্দুর রব প্রয়োগ, এই চারজন ওনারা ইনফ্যাক্ট বঙ্গবন্ধু ঘোষণা দেওয়ার আগেই বাংলাদেশের জাতীয় পতাকা তৈরি করে ফেলেছিলেন তাই না, মানে আমি আমি যে কথাটা বলতে চাইছি যে ছাত্রলীগ সরি ঢাকা ইউনিভার্সিটির আমাদের স্বাধীনতার এক ধরনের নিউক্লিয়াস হিসেবে কাজ করেছিল।
আচ্ছা,
ইভেন প্রফেসর সিরাজুল আলম খানের একটা বিখ্যাত নিউক্লিয়াস সেলও ছিল যারা ছাত্রলীগের মধ্যেও মেজর ইনফ্লুয়েন্সিয়াল ডিসিশনগুলো ওখান থেকে আসতো।
আচ্ছা,
তো এই ধরনের ঐতিহ্যবাহী একটা সংগঠন, সেই সংগঠনের সেই সংগঠন যখন স্বাধীনতা আদায় করে আনলো 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, সেই স্বাধীনতার আনার পরে সেই ইউনিভার্সিটিতে প্রথম যে ইলেকশনটা হচ্ছে
সেই ইলেকশন
হলো না, তারপরে সেম সেই বছরেই তখনকার ছাত্রলীগের যিনি সাধারণ সম্পাদক ছিলেন শফিউল আলম প্রধান, তিনি মুসলিম হলে অথবা এস এম হলে আমি এক্স্যাক্টলি আমার নামটা মনে নেই, ওই হলে গিয়ে 7 জন ছেলেকে ব্রাশ ফায়ার করে, ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্বের কারণে 7 জন ছেলেকে ব্রাশ ফায়ার করে,
এবং মোকারি হচ্ছে যে শেষ পর্যন্ত কিন্তু ওনার কিছু হয়নি,
কিছুই হয়নি,
ভদ্রলোক একদম সম্পূর্ণ সুস্থ অবস্থায় মারা গেছেন, মাঝখানে মাঝখানে কিছুদিন জেলে ছিলেন এবং পরে এরশাদের আমল এলো আরো কত কিছু উল্টাপাল্টা হয়ে গেল। হ্যাঁ,
আমি যদি কাউকে ব্লেম করতে চাই ইটস ভেরি টাফ টু অ্যাপোর্শন দ্য ব্লেম ইন এ পারফেক্ট ম্যানার, কারণ শফিউল আলম প্রধানকে কিন্তু জেলে দেওয়া হয়েছিল, তাকে জেল থেকে বের করলো তার পরবর্তী সরকার, বঙ্গবন্ধু সরকার না, কিন্তু মানে প্রত্যেকেই এই ডিভাইডটা থেকে এক ধরনের রাজনৈতিক ফসল উৎপাদন করার চেষ্টা করেছে, কেউ লং টার্মে চিন্তা করেনি যে আলটিমেটলি দেশের কি হবে। তো ঢাকা ইউনিভার্সিটি কিংবা আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলো প্রত্যেকটাতে এই ধরনের একটা ব্লাড হিস্ট্রি আছে, আমি আজকে হঠাৎ করে বলতে পারবো না যে হঠাৎ করে ছেলেগুলো খারাপ হয়ে গেল কেন, বুয়েটার বুয়েটার ছেলেগুলো যা দেখছে বহু বছর ধরে সেটাই তারা করছে, এবং তারা জানে যে এগুলো করে মানে তারা এই কাজটা আগেও করেছে এভাবে যে কাউকে।
হ্যাঁ, তবে আমার মনে হয় কি মানে মোটা দাগে এই বিষয়টাকে ডিফারেন্সিয়েট এই কারণে করা যায় যে আগে যে বিষয়গুলো হতো সেই ঘটনাগুলো সরাসরি রাজনৈতিক ছিল এবং পার্টিকুলারলি কেউ একজন একটা রাজনৈতিক দল সাপোর্ট করে বা সেই দলের একজন মানে খুব অ্যাক্টিভ কর্মী বা কিছু একটা করেছে ক্যাম্পাসে তখন গিয়ে তার উপরে হামলা হতো। এই বিষয়টা যে কারণে মানে এটা এটা পার্টিকুলারলি সবার নজর কেড়েছে সেটা হচ্ছে যে ধারণা করা হচ্ছে এখনো পর্যন্ত মানে জিনিসটা কনফার্ম না যে এই ছেলেটা অনলাইনে লেখালেখি করতো এবং অনলাইনে লেখালেখিটা তার মানে যারা ওকে মেরেছে তাদের পলিটিক্যাল আইডিওলজির এগেনস্টে গিয়েছিল। তো এই বিষয়টা মানে এটাকে কি ডিফারেন্সিয়েট করা আদৌ যায়, মানে সত্যি সত্যি কি এই এই পর্যায়ে চলে গেছে ছাত্র রাজনীতি যে যেখানে শুধু অনলাইনে লেখালেখির কারণে একজনকে হত্যা করা হতে পারে, এটা কিন্তু মানে নতুন না, মানে হয়তো ক্যাম্পাস ক্যাম্পাস ভিত্তিক বিষয়টা আমাদের কাছে নতুন কিন্তু এরকম তো দেখা গেছে এর আগে শাহবাগ শাহবাগে এই আন্দোলন হওয়ার পরে এই যে নাস্তিক ব্লগারদেরকে যে লাইন ধরে হত্যা করা হলো একের পর এক যে হত্যা করা হলো সেগুলোও কিন্তু এই বিপরীত মত প্রকাশ করার কারণেই কিন্তু করা হয়েছিল। হ্যাঁ, কিন্তু সেই সেই জিনিসটা চিন্তা করুন যে বিশ্ববিদ্যালয় সেক্টর পর্যন্ত চলে গেছে যে ভিন্ন মত প্রকাশ করার কারণে বা রাজনৈতিক কোনো একটা শুধু মত দেওয়ার কারণে অ্যাক্টিভিজমের জন্য না, আগে যাদেরকে হত্যা করা হতো তারা ছিল পলিটিক্যালি মানে অ্যাক্টিভিস্ট পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, এখন হচ্ছে লেখালেখির কারণে হত্যা, তাই না বিষয়টা?
হ্যাঁ, মানে ডেফিনেটলি অনলাইনে লেখালেখির কারণে তো আগেও মানুষকে খুন করা হয়েছে,
রাইট?
আমরা 2013 থেকে এটা দেখছি। এবং এখানে আমার একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলতে চাই, বুয়েটে এর আগেও আরেকটা ছেলেকে মারা হয়েছিল, দীপ।
হ্যাঁ হ্যাঁ,
এই কথা সবাই কিন্তু অলরেডি বলছে,
রাইট?
মানে অনেকে হয়তো শুধুমাত্র আপডেটের কথা বলছে, অনেকে এক স্টেপ সামনে গিয়ে দীপের কথা বলছে, বাট কেউ যার কথা বলছে না সে হচ্ছে 2013 সালের 5ই মেতে বইটির আরেকটা ছেলেকে মারা হয়েছিল, মানে সে হেফাজতের মিছিলে গিয়েছিল।
আচ্ছা,
হেফাজতে যে 4 জন না 5 জন সরকারি বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়, ওদের মধ্যে বইটির একটা ছেলে ছিল।
আচ্ছা,
তো বইয়ের থেকে মানে এই ধরনের মানে বিপরীতমুখী মতামত রাখার মতো ছেলে পিলে দুই দলেই ছিল, সবসময় ছিল।
আচ্ছা,
ঠিক আছে, বাট এখন রাজনৈতিক পরিস্থিতির কারণে ব্যাপারটা এমন হয়েছে যে আমরা যখন ভাগ করে ফেলছি যে স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে, এই ধরনের একটা ডিমার্কেশন লাইন করে ফেলছি, বাট রিয়েল লাইফে এই ধরনের কোনো ডিমার্কেশন লাইন এক্সিস্ট করে না। আমি ব্যক্তিগতভাবে দেখেছি কোনোভাবেই যাদেরকে স্বাধীনতার সপক্ষে শক্তি বলা হয় ওই ধরনের স্কুলে বিলং করে না, বাট শাহবাগ নিয়ে অসম্ভব আবেগী ছিল।
আচ্ছা,
মানে আমার অ্যাসেসমেন্টটা হচ্ছে বাংলাদেশের মানুষ মোটা দাগে রাজনৈতিকভাবে সহনশীল, এবং তারা জানে যে এক ধরনের একটা বিশাল অন্যায় হয়েছে 1971 সালে, ওটা তারা প্রতিকার চায়, বাট ওই প্রতিকার চাওয়ার জন্য আমি কতটুকু নৃশংস হব বিচার চাইতে গিয়ে, ওটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের মোরাল ডিলেমা আছে,
ডিলেমা আছে, রাইট?
মানে
এক্স্যাক্টলি,
একদমই আওয়ামী লীগ না করা লোক শাহবাগ নিয়ে উচ্ছ্বসিত ছিল ইনিশিয়ালি, আমি নিজের চোখে এটা দেখেছি, ঠিক আছে? আরেকটা পয়েন্ট, ইউনিভার্সিটির ছেলেপিলেদেরকে লেখালেখির কারণে মারা হয়েছে আগেও, আমি ব্যক্তিগতভাবে দেখেছি। 2014 সালে আমি একটা ফেসবুকে লেখা লিখেছিলাম, যখন পিয়াস করিম, বুদ্ধিজীবী পিয়াস করিম যখন মারা গেলেন, তার মরদেহ শহীদ মিনারে নিয়ে যাওয়া নিয়ে একটা বিতর্কের সূত্রপাত হয়েছিল। আমার আমার পলিটিক্যাল স্ট্যান্স যেটা ছিল সেটা হচ্ছে যে ওনার রাজনৈতিক মতবাদের সাথে হয়তো আমি নাও একমত হতে পারি, বাট ওনাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি, এবং বাংলাদেশের একটা বিশাল অংশ মানুষের জন্য উনি গুরুত্বপূর্ণ, এবং একজন বুদ্ধিজীবী হিসেবে তার
শহীদ মিনারে তার যাওয়াটা হক আছে তার।
এক্স্যাক্টলি, শহীদ মিনারে যাওয়াটা তার হক, সরি, দ্যাট ওয়াজ দ্য ওয়ার্ড, তার হক আছে। এই লেখাটা বেগম রোকেয়া বিশ্ব, আমি কথাটা আজকে প্রথম বললাম, কারণ এর আগে আমি বলিনি, কারণ এই লেখাটার কারণে একটা ছেলে সাফার করেছিল, সেই ছেলে আমাকে পার্সোনালি কথাটা বলেছিল। আমি যখন লেখাটা লিখলাম, এই লেখাটা সেই ছেলেটা শেয়ার দিয়েছিল, শেয়ার দেওয়ার পরে তাকে ক্লাসরুম থেকে বের করে পিটানো হয়েছিল 2014
বেগম রোকেয়া ইউনিভার্সিটি,
হ্যাঁ, রংপুরের, ঠিক আছে? তারপর ওই দিন সন্ধ্যাবেলা সে যখন হলে যায়, আবার তাকে হলে গিয়ে পেটায়, সরি, হলে না, সে তখন একটা মেসে থাকতো ইউনিভার্সিটির কাছে।
আচ্ছা আচ্ছা,
তাকে মেসে গিয়ে পেটানো হয়, এবং ছেলেটা আমাকে ফোন করে কথাটা যখন বলে, আমি মানে দ্যাট ইজ দ্য অ্যাদার প্রবলেম অফ ইউজিং ফেসবুক, যে আমরা যারা ফেসবুকে লেখালেখি করি আমাদের লেখার যে কনসিকোয়েন্স থাকতে পারে এটা অনেক সময় আমরা আসলে বুঝি না, এবং আমার আমার কাছে খুব হেল্পলেস লাগছিল যে আমার লেখার শেয়ার দেওয়ার কারণে ছেলেটা মানে মার খেলো,
নিজেকে অপরাধী বলে মনে হয়,
আমি কিছুই করতে পারছি না।
আচ্ছা,
এটা আমার একদম পার্সোনাল অভিজ্ঞতা, এবং সে আমাকে বলছে, ভাই আমার নামটা বললেন না, আপনি এটা নিয়ে লেখেন না, কারণ আপনি তো আমাকে সেভ করতে পারতেছেন না,
রাইট?
আলটিমেটলি সে ওই ওই ব্যাপারটা সে চেপে গিয়েছে। এবং এই ছেলে যখন রাজনৈতিক মতবাদের প্রশ্নে যাবে, এই ছেলে যদি কোনোদিন ভোট দিতে যায়, তার কাছে কেউ গিয়ে কেউ যদি বলে যে তুমি ভোটটা তো তোমার একটা স্পেসিফিক দলকে দেওয়া উচিত, তো তাকে তো ওই মেমোরিটা হন্ট করবে, আমাকে তো ওরাই পিটিয়েছে। মানে শেয়ার করা বা লাইক দেয়া এটা তো এক ধরনের, মানে ভার্চুয়াল ওয়ার্ল্ডে শেয়ার করা কিংবা লাইক দেওয়ার জন্য আমরা কি কাউকে ফিজিক্যাল ওয়ার্ল্ডে গিয়ে মারতে পারি?
অথবা মানে মানুষ যে এই বিষয়গুলোকে যে সবসময় খুব সিরিয়াসলি নেয় এমনও কিন্তু না। আমি একটা জায়গায় গিয়ে একটা লাইক দিলাম বা একটা শেয়ার করলাম, তার মানে কি এইটা যে মানে একদম আমার মানে জীবন বা আমার অস্তিত্ব, আমার চেতনা সবকিছু আমি ওই জিনিসটার কাছে বিক্রি করে দিলাম, এমন তো না, মানে ইটস ভেরি ক্যাজুয়াল।
হ্যাঁ, দ্য প্রবলেম ইজ অনলাইন এন্ড অফলাইনের মধ্যে কোনো কোনো ডিমার্কেশন লাইন নেই, এটা ব্লার হয়ে গেছে। আমাদের কোনটা অনলাইন সেলফ, মানে আমাদের কিন্তু প্রত্যেকের একটা অনলাইন সেলফ থাকে আর একটা রিয়েল আমি থাকে, এবং সবসময় আমরা অনলাইন সেলফটাকে প্রজেক্ট করি যে আমি আজকে এখানে গেলাম, এটা খেলাম, এটা করলাম, এই বইটা পড়লাম, মানে যেটা করলে আমাকে
মানুষজন অ্যাকসেপ্ট করবে অনলাইনের।
এবং একটা সময় গিয়ে আমার কাছে যেটা মনে হয়, একটা সময় গিয়ে আমরা অটোমেটিক্যালি আমাদের ওই সেলফটাকে, ওই ডিজিটাল সেলফটাকে ফলো করা শুরু করি। মানে রিয়েল
এইটা এইটা হতে পারে। হ্যাঁ, মানে আমি আমি ব্যাপারটা হচ্ছে কি, জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, ওই যে মানে যেটা সিনেমা টিনেমাতে দেখা যায় যে আমি একটা রোবট বানালাম, সেই রোবটটা এসে আমাকে খুন করা শুরু করলো, অনেকটা অনেকটা কিন্তু ওটার সাথে রিলেট করা যায়। যে আমি প্রথমে আমার একটা ভার্চুয়াল ভাবমূর্তি তৈরি করলাম, এবং ওই ভার্চুয়াল ভাবমূর্তিটার যে কাঠামোটা আছে, ওই কাঠামোর মধ্যে আমি ব্যক্তি আমাকে ফেলে, ঠিক আছে, তারপরে মানে মানে নিজেকে রিফ্লেক্ট করা শুরু করলাম সেখানে, সেরকম কি বিষয়টা?
হ্যাঁ, মানে প্রবলেম ইজ এই ধরনের ব্যাপার তো আমরা কখনো ফেস করিনি। মানে অনলাইনের ব্যাপারটা বা ইন্টারনেট আসার পরে মানব সভ্যতা, আমি যদি গ্রেটার টার্মে বলি, যে ধরনের প্রবলেমগুলো ফেস করতেছে। যেমন একটা বিখ্যাত, আমার খুব প্রিয় একটা সিরিয়াল আছে, ব্ল্যাক মিরর। এখানে এই ধরনের টেকনোলজিক্যাল ডিস্টোপিয়ান কিছু প্লট নিয়ে কাজ করা হয়। যখন মানুষ এভাবে ফেসবুক অনলাইন কেন্দ্রিক হয়ে যাবে বা সোশ্যাল নেটওয়ার্ক কেন্দ্রিক হয়ে যাবে, তখন যে ধরনের প্রবলেমগুলো সোসাইটিতে রাইজ করতে পারে, ওগুলো নিয়ে বেশ কিছু ডিস্টোপিয়ান কাজ হচ্ছে এখন।
আচ্ছা,
আমার খুব প্রিয় ওই এটা। তো আমরা যখনই আমাদের অনলাইন সেলফটাকে ক্রিয়েট করি, আমি বিশ্বাস করি যে আমাদের এক ধরনের সত্যতা থাকা উচিত। মানে ব্যক্তি আমি যা এবং অনলাইনের আমি যা, হ্যাঁ, ওই দুটার মধ্যে মোটামুটি যেন কম্পেটিবল হয়। কোনোভাবে তো পসিবল না, মানে অনলাইনের ইউএসপিটা কি, ইউনিক সেলিং প্রপোজিশনটা কি, যে কোনো সোশ্যাল নেটওয়ার্ক সাইটের মেইন প্রপোজিশনটা কি, যে মানুষ নিজেকে তো প্রজেক্ট করতে চায়। প্রত্যেকটা মানুষের মধ্যে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মানুষ পাওয়া যাবে না যে বলতে পারে যে তার মধ্যে কোনো ধরনের নার্সিসিজম নাই, এটা হিউম্যান নেচার। এক্সিবিশনিজম, নিজেকে এক্সিবিট করা, নিজেকে আরেকজনের সামনে প্রজেক্ট করা, নিজেকে আরেকজনের সামনে একসেপ্টেবল করে তোলার যে আকাঙ্ক্ষাটা, এটা অনেক পুরনো আকাঙ্ক্ষা।
সে তো মানে যেকোনো সময় থেকেই চলে আসছে।
তখন হতো বা অনলাইন ছিল না, ফেসবুকিং ছিল না,
এই জন্য বিবর্তনের ধারায় চলে আসে এটা।
তো এই ব্যাপারগুলোর কারণে, এই যে এই ধরনের প্রবলেমগুলো, যে ফেসবুকের কারণে যে প্রবলেমগুলো তৈরি হয় রিয়েল লাইফে, বা আমি যখন একটা প্রিন্ট মিডিয়াতে একটা জিনিস ছাপা হচ্ছে ওটাকে আমি সেন্সার করতেছি, আর যে জিনিসটা অনলাইনে লেখা হচ্ছে ওটাকে যদি আমি সেন্সার করতে চাই, এই দুটো কি সমান, মানে একই পাটাতনে আছে নাকি? আমার কোশ্চেন হচ্ছে ওইটা। মানে এই জিনিসগুলো এখনো রিজলভ হয় নাই। একটা জিনিস যখন আমি পত্রিকাতে লিখছি, সেটা প্রচুর মানুষের কাছে রিচ করতেছে, যে যার কাছে রিচ করে সেটা কিনে পড়তেছে, তাই না? একটা জিনিস যখন আমি অনলাইনে লিখতেছি, এই দুটার ইম্প্যাক্ট, এই দুটার মানে জুরিসডিকেশন কি সেম ভাবে হবে নাকি? মানে ল, আমার কাছে মনে হয়েছে লিগ্যাল ফ্রেমওয়ার্কে এই দুটো জিনিসকে ভিন্নভাবে কনসিডার করা উচিত। বাট এই ব্যাপারগুলো নিয়ে এখন প্রচুর প্রবলেম হচ্ছে। মানে ফ্রিডম অফ স্পিচ আমরা যখন বলি আর কি, ফ্রিডম অফ স্পিচের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি যদি দেখি, বাকস্বাধীনতা, অনলাইনের বাকস্বাধীনতা কিংবা রিয়েল লাইফের একটা কথার বাকস্বাধীনতা, একটা মানুষজন কথা বলে, ও দুইটার সেন্সরিংয়ের ক্রাইটেরিয়াগুলো ডিফারেন্ট হওয়া উচিত। বাট কীভাবে হবে আমার ধারণা, ওগুলো নিয়ে এখনও কাজ হচ্ছে। বাট কোনো ধরনের কোনো সর্বজনসম্মত নিয়ম তৈরি হয় নাই। বাট আমরা একটা জিনিস আমি বিশ্বাস করি, যে কোনোভাবে আমি যেন হেট প্রিচ না করি। এবং যে লোকটা হেট প্রিচ করে, কোনো একটা, মানে হেট প্রিচিং মানে কি, এক ধরনের প্রেজুডিসকে প্রোপাগেট করা,
রাইট?
যে ধরেন, ধরো চিটাগনিয়ানরা খারাপ, নোয়াখালীরা খারাপ, কালোরা খারাপ, বা যারা সিলেটের লোকজন তারা বেশি পড়ালেখা করে, তারা আনকালচার। আমি একটা ইন্ডিভিজুয়াল স্যাম্পলকে নিয়ে পুরো একটা কমিউনিটি সম্বন্ধে এক ধরনের জাজমেন্ট দিচ্ছি,
রাইট?
দ্যাট ইজ দ্য ভেরি রুট অফ রেসিজম। হ্যাঁ,
রাইট।
তো অনলাইনের কারণে যে প্রবলেমটা হয়, অনলাইনে যেহেতু কোনো ধরনের কোনো সেন্সরশিপ নেই, যে কেউ যে কিছু, যে কোনো কিছু বলে পার পেয়ে যেতে পারে, তো এই জিনিসটাকে কিভাবে ডিল করবে, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন।
মানে পার পেয়ে যাওয়া বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন? একটা একটা মানুষ ধরেন কিছু একটা বলল, হ্যাঁ, সেগুলোর কনসিকোয়েন্স তার ফেস করতে হবে না, এই জিনিসটা থেকেই কিন্তু মানুষ অনলাইনে আরো অনেক বেশি উন্মুক্ত হয়। যে বিষয়টা সে নিউজ পেপারে লিখতে পারতো না বা পাবলিক মিডিয়াতে সে বলতে পারতো না, সেই জিনিসটা সে অনলাইনে লিখতে পারছে, জন্যই অনলাইনের লেখালেখি কিন্তু অনেক বেশি স্বাধীন। তো সেইখানে যদি আপনি সেন্সরশিপ আরোপ করেন, হ্যাঁ, সেটা কি মানে ব্যাকফায়ার করতে পারে?
না, আমি সেন্সরশিপ আরোপের কথা বলতেছি না, আমি বলতে চাচ্ছি মানে এই জিনিসটাকে কিভাবে ডিল করা হবে, ওটা নিয়ে এখনো কোনো সর্বজনসম্মত কোনো ধরনের কোনো
ক্রাইটেরিয়া তৈরি করা হয়নি, বা বাইরে তো কোনো সংবিধান নেই।
এক্স্যাক্টলি, যেমন বাংলাদেশে যখন ডিজিটাল একটা যেটা হলো আর কি, ওখানে বলা হচ্ছে যে অনলাইনে কেউ যদি কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কথা বলে, ওটার ইম্প্যাক্ট কেউ যদি ধরেন কোনো পত্রিকায় বলে, তার থেকে বেশি হবে। কেন বেশি হবে? মানে অনলাইনের, অনলাইন একই অপরাধ কেউ যদি ফেসবুকে লেখে, একই বাক্য কেউ যদি ফেসবুকে লেখে, একই বাক্য কেউ যদি কোনো পত্রিকায় লেখে, এ দুটোর মধ্যে কেন পার্থক্য হবে? এটার তো এক ধরনের জাস্টিফিকেশন থাকা লাগবে,
রাইট?
মানে আমার কাছে মনে হয় এটা একটা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন, কারণ আমরা আমাদের অনলাইন সেলফটা এবং আমরা আমাদের ব্যক্তি মানুষটা এদের মধ্যে পার্থক্যটা কোথায়, ওই জিনিসগুলোর আসলে এখনও কোনো উত্তর তৈরি হয় নাই, এই কারণে আমরা বিভিন্ন ধরনের প্রবলেমগুলো ফেস করি।
আচ্ছা, তো তাহলে এই যে একটা জিনিস যদি খেয়াল করেন যে মানুষ কিন্তু টু সাম এক্সটেন্ট পছন্দও করছে জিনিসটাকে, মানে বিশ্বের সবচেয়ে বড় যে ইলেকশনটার কথা যদি বলেন, হ্যাঁ, সেখানে জাস্ট হেট প্রিচ করে একজন মানে বিশ্বের একেবারে সর্বেসর্বা হয়ে গেল, সেখানে বাংলাদেশে বা বাঙালি অনলাইন কমিউনিটিকে যদি খুব ছোট একটা বিষয় বলেও মনে করেন, হ্যাঁ, আপনি যেখানেই হেট প্রিচ করছেন মানুষ কিন্তু দে আর বাইং ইউ, ঠিক আছে, তারা তারা আপনাকে কিনছে, তারা আপনাকে ভোট দিচ্ছে, তাহলে মানে মনে করেন যে যেটার কাছে মানুষের গ্রহণযোগ্যতা আছে বা যেটা দিয়ে আসলে মানুষকে কিনে ফেলা যায় বা যেটা দিয়ে মানুষকে খুব স্বাভাবিকভাবে ধরেন আপনার নেগেটিভলি মোটিভেট করা যায়, সেই জিনিসটা তো আরও দীর্ঘজীবী হওয়ারই কথা।
হ্যাঁ, দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম অনলাইন ইজ ব্রিঙ্গিং টু আস। মানে আমি তো ওই কথাটাই বললাম যে আমেরিকাতে যে ট্রাম্প কখনো প্রেসিডেন্ট হতে পারতো না যদি অল্টারনেটিভ রাইট মুভমেন্ট, যেটাকে বলা হয় অল্ট রাইট মুভমেন্ট, ওটা যদি আমেরিকাতে ওটা যদি উত্থান না হতো। একইভাবে মোদির সেকেন্ড টাইম রিএলেক্টেড হওয়ার পিছনে বিশাল অবদান ছিল, যাদেরকে মোদি আর্মি বলা হয় আর কি, মোদি ভক্ত যাদেরকে বলা হয়। এবং ইভেন বাংলাদেশেও যে দুটো আইডিওলজিক্যাল ক্যাম্প আমি যদি বলি, শাহবাগ এবং হেফাজত যদি বলি, এই দুটো ক্যাম্পের পেছনে বিশাল পরিমাণে ইনভেস্টমেন্ট ছিল, মানে ইন্টেলেকচুয়াল ইনভেস্টমেন্ট ছিল অনলাইনে। মানে এই ঘেন্না করাটা যে ঠিক আছে, মানে যেমন আমি একটা খুব আমার খুব প্রিয় একটা উদাহরণ আমি দিই, বাংলাদেশের খুব বিখ্যাত বুদ্ধিজীবী, আমার খুব প্রিয় মানুষ ইনফ্যাক্ট, বাট উনি যেভাবে বলেছেন যে একজন পাকিস্তানে যদি ফুলও নিয়ে আসে তবু আমি তাকে বিশ্বাস করি না,
হুমায়ুন আজাদ বলেছেন।
হ্যাঁ, আমি তার সাহসের ভক্ত বিভিন্ন কারণে, বাট আমি সবসময় চেষ্টা করি যে একটা মানুষের বিভিন্ন ধরনের ডাইমেনশন থাকে, তো যে ডাইমেনশনটা আমি পছন্দ করি সেটাকে আমি ভালোবাসি, এবং যে ডাইমেনশনটা আমি পছন্দ করি না, কারণ ব্যক্তি মানুষের পক্ষে কোনোদিনই ফেরেস্তা হওয়া সম্ভব না, এটা হিউম্যানলি ইম্পসিবল।
আচ্ছা, মানে
যখনই আমরা কাউকে ফেরেস্তা বানাতে চাই সে আলটিমেটলি রাক্ষস হয়ে ওঠে।
আচ্ছা,
তো এই কথাটা বলে পৃথিবীতে কোথাও কেউ নিজেকে পাবলিক ইন্টেলেকচুয়াল ক্লেম করতে পারবে না, এটা একটা পিওর হেড স্পিচ,
পিওর হেড স্পিচ।
বাট এই কথাটা আমি আজকে বলতে পারতেছি পাবলিকলি, আজ থেকে 3-4 বছর আগে এই কথাটা আমি বলতে পারতাম না, আমার পক্ষে বলা সম্ভব ছিল না, হইতোই না, কারণ আমাকে বললে আমি এটার কনসিকোয়েন্স আমাকে ফেস করা লাগতো। বাট এখন মানুষজন এই কথাগুলো সিঙ্ক ইন করবে, তাদের ভিতরে যাবে,
রাইট?
ঠিক আছে, তো বহু বছরের পুরনো অনেক দিনের জমা ক্ষোভ তার বিরুদ্ধে আবার আরেকটা ক্যাম্প, এবং এর মাঝখানে আবার ওই ওই টিমুলটাস টাইমটাতে 2013-14 টিমুলটাস টাইমটাতে ক্যাপিটালাইজ করে একটা রেজিম চলে আসলো, এবং তাদের এক ধরনের মোরাল লেজিটিমেসি তারা কায়েম করে ফেলেছিল। সবাই জানে যে দ্য ইলেকশন ওয়াজ নট ফ্রি অ্যান্ড ফেয়ার, বাট স্টিল লটস অফ মাই ফ্রেন্ডস সাপোর্টেড দ্যাট রেজিম।
আচ্ছা,
হ্যাঁ, এবং এটার এক ধরনের ইন্টেলেকচুয়াল সাপোর্ট ছিল যে হ্যাঁ, আমাদের একটা আনরিজলভ কোয়েশ্চেন, আমরা যদি সলিউশন চাই আমাদেরকে এখন সাপোর্ট দিয়ে যাওয়া লাগবে।
ওকে,
বাট আমি যখনই কাউকে কোনো ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স ছাড়া ইটার্নাল সাপোর্ট দিয়ে যাব, এবং সেই শক্তিটা যে ক্ষমতায় যাবে, সে যখন জানে যে তার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই,
সে
আলটিমেটলি মনস্টার হতে বাধ্য। মানুষের লিখিত ইতিহাস গত 4-5 বছর যে লিখিত ইতিহাস, ওটা যদি আমরা দেখি, মানে কৃষি সভ্যতা থেকে শুরু করে সামন্ততান্ত্রিক সভ্যতা থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে পুঁজিবাদের উত্থান পর্যন্ত, এবং যখন জাতিরাষ্ট্রগুলো উদ্ভব হচ্ছে, আধুনিক রাষ্ট্রগুলো যখন উদ্ভব হচ্ছে, পৃথিবীতে কোথাও কখনো এমন কোন শাসক ছিল না যে মানুষ
মানে তাকে অ্যাবসলিউট পাওয়ার দেয়া হলে সে অ্যাবসলিউটলি করাপ্ট
হবে, এটার কোনো বাস্তব পৃথিবীতে কখনো কোথাও ঘটে নাই, ঘটবে না। তো এই ব্যাপারটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের বহু আগে পিন পয়েন্ট করা উচিত ছিল। এখন আমরা যা দেখছি, আমি আবার যদি বুয়েটে ফেরত আসি, এগুলো হচ্ছে উপসর্গ। আমরা মানে ক্যান্সারটা যে কারণে হয়েছে, ক্যান্সারে তো প্রথমে র্যাশ আসবে শরীরে, জ্বর আসবে, জ্বর কিংবা র্যাশ দেখছি আমরা,
মানে
আমরা যদি রুটে না যাই, রুট কজটা পিন পয়েন্ট না করি, এবং এখনো যদি হেজিটেট করি সত্য কথাটা বলতে, তখন আলটিমেটলি আমরাই সাফার করবো।
সাথে সাথে আরও একটা বিষয়ের দিকে যদি আমরা একটু আলোকপাত করার চেষ্টা করি, বাংলাদেশে অনলাইনের ইতিহাস, ব্লগিং এবং মানে এই চর্চাটা মানুষের মধ্যে এসছে রাফলি যদি বলি 2006 সাল থেকে, সেই হিসাবে আমরা একটা 13 বছরের শিশু, মানে এটা এটার এটার মধ্যে আরও অনেক উত্থান পতন ঘটেছে। একদম শুরুর দিকে যাদের কাছে ইন্টারনেট সহজলভ্য ছিল, 2006 সালে ইন্টারনেট খুব একটা সহজলভ্য ছিল না, সুতরাং সেখানে মানে সোশ্যালস সেই ক্লাসটাই আসতো যে ক্লাসের কাছে ইন্টারনেট যাওয়ার কথা। হ্যাঁ, তো তখন পর্যন্ত আমার মনে হয় মোটা দাগে মোটামুটি সভ্য মানুষের যাতায়াত মনে হয় ইন্টারনেটে ছিল। এবং তারপর যখন ইন্টারনেট সস্তা হয়ে গেল, তখন যখন সবাই একটা ফ্রি অ্যাক্সেস পেয়ে গেল, সেইখানে সাধারণত দেখবেন যে মানে সমাজে আমরা সমান টাকা পয়সাওয়ালা মানুষ কিন্তু সমান টাকা পয়সাওয়ালা মানুষের সাথে মেশে, বা একটা সামাজিক একটা ক্লিয়ার একটা ক্লাস থাকে যে এই ক্লাসের মানুষ এই ক্লাসের মানুষের সাথে মিশবে। অনলাইনে গিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যে একদম সামাজিক উঁচু শ্রেণীতে ছিল সে, এবং যে একদম সামাজিক নিচু শ্রেণীতে আছে সে, এই দুইটা মানুষের মধ্যে মিথস্ক্রিয়া হচ্ছে, এবং সেটাও কিন্তু একটা ইমব্যালেন্সের তৈরি করছে।
আমি এখানে একটা জিনিস বলতে চাই, আমি সভ্য শব্দটা বলবো না, সভ্য শব্দটার পিছনে ইটস আ লোডেড ওয়ার্ড, সিভিলাইজড, হ্যাঁ আমি বলবো শিক্ষিত, মানে
শিক্ষিত,
তথাকথিত শিক্ষিত বলবো, বা আরো পরিষ্কারভাবে বললে বলবো আমরা যে ক্লাসে বিলং করি, আমরা প্রত্যেকে মোটামুটি প্রিভিলেজ ক্লাস থেকে আসা।
রাইট,
নর্মালি বাংলাদেশের একটা ছেলের পক্ষে অস্ট্রেলিয়াতে আজ চলে আসা বা কানাডায় বা আমেরিকাতে বা ইংল্যান্ডে যাওয়া নর্মালি সবার পক্ষে এটা সম্ভব হয় না। ডেফিনেটলি আমরা এখানে যারা কথা বলছি প্রত্যেকেই মোটামুটি একটা মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করতাম বলে এখানে আসতে পেরেছি। আচ্ছা, তো যে জিনিসটা ঘটে আর কি, আমি যখন আমার সাথে কখনোই আমার বাসার আমার গাড়ির ড্রাইভারের কথা হয় নাই, শুধু ওখানে যাও আমাকে নিয়ে চলো, আর এখানে যদি জ্যাম থাকে তাহলে ওই রাস্তা দিয়ে যাও, সে বেসিক্যালি কোন গানটা পছন্দ করে, সে কোন মুভিটা দেখে, হ্যাঁ তার বাচ্চা কোন স্কুলে যায়, বা সে কিভাবে, তারও তো এক ধরনের দার্শনিকতা মানে জীবনকে দেখার চোখ থাকবে, তাই না? প্রত্যেকটা মানুষের মধ্যে এক ধরনের স্পিরিচুয়াল সেলফ থাকে। ওই জিনিসটা আমি কখনো তো পাবলিকলি ফেস করি নাই, তার সাথে আমার কোনো, তুমি আপনি যে কথাটা বললেন মিথস্ক্রিয়া ঘটে নাই, বাট অনলাইনে তো ওটা থেকে আমি চোখ ছড়াই ফেলতে পারি না, কারণ এখানে তো কোয়ান্টিটি ম্যাটার্স। যে লেখাটা সবচেয়ে বেশি লাইক পায় বা যে লেখাটা সবচেয়ে বেশি শেয়ার হয়, ধরে নেওয়া হয় যে ওই লেখাটাই সবচেয়ে ভালো লেখা। ইটস এ ফল্টি জাজমেন্ট, ডিবেটেবল, আমি বলবো না ফল্টি জাজমেন্ট, বাট নর্মালি এভাবেই দেখা হয়। তো যেহেতু প্রত্যেকের সমান এক্সেস, প্রত্যেকের একটা লাইক আর কি, একটা মানুষ তো মানে আমি বেশি শিক্ষিত বলে আমি 10টা লাইক দিতে পারবো না,
তাই না?
তো এটা তো এটা বেসিক্যালি গণতন্ত্রের প্রবলেম। গণতন্ত্র যখন আসছে বলা হচ্ছে যে প্রত্যেকের একটা করে ভোট,
প্রত্যেকের একটা করে ভোট, তাহলে তার মানেটা দাঁড়াচ্ছে যে একজন বোকা মানুষের ভোট আর একজন চালাক মানুষের ভোট বা একজন কনসার্নড মানুষের ভোট একই দাঁড়িপাল্লায় মাপা হচ্ছে।
হ্যাঁ, দ্য প্রবলেম ইজ মানে কে কে এটা ডিসাইড করবে কে বোকা এবং কে চালাক,
সেটাও তো ঠিক,
সেটাই প্রবলেম। মানে এটা এটা একটা ডিম আগে বা মুরগি আগের মতো, বাট এটা আমরা সবাই মোটামুটি এটাতে একমত যে গণতন্ত্রটা এইভাবেই কাজ করবে। ইভেন মডার্ন নেশন স্টেটে ক্যাপিটালিজমের কারণে যে মডার্ন নেশন স্টেটের উদ্ভব, ওখানে প্রত্যেকটা মানুষ হচ্ছে ইন্ডিভিজুয়াল, সে বেসিক্যালি কনজিউমার এবং তার একটা ভোটিং রাইট থাকে। সে কনজিউমার বলে আসলে তার ভোটিং রাইট থাকে,
রাইট, এক্স্যাক্টলি।
প্রথমে সে ইকোনমিতে পার্টিসিপেট করে, তারপর তার পলিটিক্যাল রাইটটা আসে। তো যেটা ঘটে আর কি, যেমন আমি ফেসবুকে এই জিনিসটা প্রচুর দেখি, একটা একটা স্ক্রিনশট নিয়ে যে দেখেন এরা কি বলতেছে
এবং তারপরে শুরু হয় মোটামুটি গণধর্ষণ।
তো এটা এটা পুরোপুরি এক ধরনের ক্লাস ডিস্টিংশন। হ্যাঁ, মানে একটা সোসাইটির একটা ক্লাস, একটা দেশ 17 কোটি মানুষ যখন থাকে, এর মধ্যে শিক্ষার হার খুব বেশি না, হ্যাঁ, এবং মিডল ক্লাস মোটামুটি সোসাইটিকে রুল করে পৃথিবীতে সব জায়গাতে। তো মিডল ক্লাসের সাথে যাদের কোনো ধরনের ইন্টারেকশন হয় না, তাদের কথা যখন পাবলিক স্পিয়ারে আসে, ওইটা অনেক সময় ক্রুড সাউন্ড করে, পলিটিক্যালি ইনকারেক্ট সাউন্ড করে। হ্যাঁ,
তারা মাঝে মাঝে ফানিও সাউন্ড,
ফানি সাউন্ড করে, কারণ তারা হয়তো ওই আর্টটা মানে শিক্ষা তো এক ধরনের আমাদেরকে ভনিতা শেখায়, কিভাবে ঘেন্নাটা বা প্রেজুডিসটাকে আমি একটা মোড়কে পেশ করব, তাই না?
রাইট, এক্স্যাক্টলি।
সে হয়তো বা মানে আমার 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 পিতার হয়তো বা সামর্থ্য ছিল বলে আমাকে স্কুলে ভালো স্কুলে পাঠাতে পেরেছে, তার পিতারও তো ওই সামর্থ্যটা ছিল না, তো সে হয়তো ওই মোড়কটা দেওয়াটা শিখতে পারেনি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। মানে আমি আসলে কোনো ধরনের কোনো জাজমেন্টে যেতে যাচ্ছি না, যে এই ব্যাপারটা ঘটবেই, মানে যেহেতু প্রত্যেকের একটা লাইক এবং ইন্টারনেট খুব সুলভ, সবাই এখানে এসে মতামত দেবে। এবং আপনি যে কথাটা বললেন যে মাত্র 13 বছর, শুধু বাংলাদেশে তো না, পুরো দুনিয়াতেই মানে সোশ্যাল মিডিয়ার কালচারটা খুব এখনও মানে নেসেন্ট পিরিয়ডে আছে, এখনও শিশু অবস্থায় আছে। এই জন্য আমি খুব অপার কৌতূহল নিয়ে আসলে অপেক্ষা করতেছে আজ থেকে 15 বছর পর বা 20 বছর পর ব্যাপারটা কেমন হবে, এবং হয়তো আজ থেকে 10-15 বছর পর কেউ একজন কোন একজন নাম করা সোশ্যাল সায়েন্টিস্ট, মানে এই পুরো অনলাইন কালচারটা ঘটনার মধ্যে বসবাস করতেছে, আমাদের পক্ষে এক ধরনের জাজমেন্ট দেওয়াটা খুব টাফ।
বার্ডস আই ভিউ থেকে জিনিসটাকে দেখবে কি,
একটা একটা বিখ্যাত কথাই আছে হেগেলের, দা ওল অফ মিনার্ভা ফ্লাইস এট দা ডাস্ক। হ্যাঁ, মানে সবসময় সন্ধ্যাবেলাতেই মিনার্ভা হচ্ছে একজন গ্রিক দেবী। হ্যাঁ, মিনার্ভা দেবীর যে পেঁচাটা তার প্রতীক সবসময় সন্ধ্যাবেলাতেই উড়ালটা দেয়। মানে ইতিহাস যে লেখে বা ইতিহাস নিয়ে যে কথা বলে তার একটা অ্যাডভান্টেজ থাকে, কারণ সে সময় থেকে অনেক পিছনে গিয়ে অনেক পরে গিয়ে সে আগে মানে পূর্ববর্তী সময়টাকে দেখতে পারে। মানে আমরা যারা ইতিহাসের মধ্যে বসবাস করতেছি, আমরা তো প্রতি মুহূর্তে ইতিহাস তৈরি করতেছি, তাদের পক্ষে আসলে কখনোই কোনো ধরনের
দাড়ি কতটুকু বড় হয়েছে কিনা এই বিষয়গুলো দেখাটা সম্ভব হয়। কিন্তু প্রতিদিন যদি তার সাথে বসবাস করা হতে থাকে তখন এই এই বিষয়গুলো কিন্তু খুব একটা নজরে আসে না।
আরেকটু আরেকটু অন্যভাবে বলি, মানে আপনার আপনার ওয়াইফের থেকেও আপনার এক্স গার্লফ্রেন্ড আপনাকে অনেক ভালোভাবে আপনার পরিবর্তনটা বলতে পারবে।
হ্যাঁ,
তাই না?
রাইট, এক্স্যাক্টলি। কিছুদিন আগে আমি আপনার আপনার একটা লেখা পড়ছিলাম এবং এটা নিয়ে মানে সমসাময়িক অনলাইনে অনেকেই লেখালেখি করেছেন, সেটা হচ্ছে যে আগে আমরা বিষয়পত্রের বিষয়পত্র বলতে আসলে অনেক মানে অনেক অনেক বিস্তৃত বিষয় আমি বোঝাচ্ছি, যে আগে আমরা সাধারণত যে বিষয় সম্পর্কে যা জানতাম অনলাইন আসার পরে সেই বিষয়টার অন্য একটা মাত্রা আমাদের কাছে চলে আসলো। কিভাবে বা কি প্রসঙ্গে এই এই ইয়েটা বলছি, এই কথাটা বলছি, সেটা হচ্ছে যে অনলাইনে অনেকেই অজনপ্রিয়তা খুব সফলভাবে অর্জন করতে সক্ষম হয়েছেন। তার মধ্যে দুজন হচ্ছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এবং হচ্ছেন তসলিমা নাসরিন। এই যে মানে বিভিন্ন বিষয় সম্পর্কে আগে দেখা যেত যে জাফর ইকবাল বা তসলিমা নাসরিন তারা কলাম লিখতেন, হ্যাঁ, অনলাইন আসার পরে দেখা গেল যে তারা এতদিন ধরে যে আইডিয়াটা আমাদের মধ্যে প্রিচ করছিলেন সেই আইডিয়াগুলোর মধ্যে যে খাদগুলো আছে বা সেগুলোর মধ্যে যে শূন্যতাটা আছে সেটা নতুনভাবে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। এবং ফাহাম আব্দুসালাম একটা কথা বলেছিলেন যে অনলাইন যদি না থাকতো তাহলে এইরকম এইরকম কনটেক্সটে তাদের এই অজনপ্রিয়তা অর্জন করাটা সম্ভব ছিল না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন?
একদমই একদমই সত্য কথা। মানে আমি আরেকটা পয়েন্ট এখানে অ্যাড করতে চাই, আমি সবসময় আসলে এই ধরনের মানে মহিরুহ স্বীকার করার এক ধরনের যে আনন্দ আম জনতার, হ্যাঁ, একজন আজকে তো আমি ডক্টর ইউনুসকে নিয়ে কিছু একটা বললাম, এটা এই যে বলতে পারার যে আনন্দটা। আমি ডক্টর জাফর ইকবালের অনেক কিছুর সমালোচক এবং অনেক কিছুর ভক্ত ব্যক্তিগতভাবে। উনি একটা সময় ওনার লেখা আমি খুব মনোযোগ দিয়ে পড়েছি, ওনাকে ফলো করেছি, এবং একটা সময় গিয়ে ওনার অনেক কিছু আমার কাছে খুব প্রবলেমেটিক লেগেছে, ওটা নিয়ে আমি লিখেছিও, একইভাবে তসলিমা নাসরিনকে নিয়েও। বাট এই যে প্রবণতাটা, যেমন আমি আরেকজনের কথা বলতে চাই, ডক্টর আবদুল্লাহ আবু সাইদ, সরি ডক্টর না, প্রফেসর আবদুল্লাহ আবু সাইদ, তার একটা একটা লেখা নিয়ে কয়েকদিন আগে
রিসেন্টলি শারি নিয়ে উনি একটা লেখা লিখেছিলেন, রাইট।
তো আমি আসলে এই ধরনের যারা পাবলিক ইন্টেলেকচুয়াল অবশ্যই তাদেরকে সমালোচনা করার পক্ষে, বাট একটা মানুষের পুরো জীবনের অর্জনকে একটা বাক্য দিয়ে বা একটা লেখা দিয়ে খারিজ করে দেওয়ার যে প্রবণতা, ওটার পক্ষে না। মানে আমি তাকে অবশ্যই সমালোচনা করব, কিন্তু পুরোপুরি তাকে ভয়েড করে ফেলা, মানে প্রফেসর আবদুল্লাহ আবু সাইদ কিংবা ডক্টর জাফর ইকবাল কিংবা ইভেন তসলিমা নাসরিন, আমি ইনফ্যাক্ট আমার লাস্ট লেখাটা তসলিমা নাসরিনকে নিয়ে লিখেছি, যে তার একটা কমেন্ট আমার কাছে খুব খারাপ লেগেছিল, তার একটা লেখা আবরারকে নিয়ে, আমি ওটা সমালোচনা করে লিখেছি। বাট তার মানে তো এই না যে তসলিমা নাসরিনের যা অর্জন, তার সমস্ত লিমিটেশন সহ তার যে অর্জন, সেটাকে আমি বাতিল করে দিতে পারি। মানে এদের প্রত্যেকেরই আমরা যখন আমি এভাবে চিন্তা করি যে আমরা যখন বড় হচ্ছি তখন আমাদের মনের দখল নিয়েছিলেন হুমায়ুন আহমেদ, আর আমাদের মননের দখল নিয়েছিলেন জাফর ইকবাল,
রাইট,
যখন আমার ইমপ্রেশনেবল মাইন্ড ছিল, যখন আমি টিনেজার ছিলাম। হ্যাঁ, তো ওই প্রেম,
মানে আরো স্পেসিফিক্যালি বলতে গেলে 90 এর দশকের যে সময়টাতে আমরা বড় হয়েছি, হ্যাঁ,
এন্ড টু সাম এক্সটেন্ট ওই সময় ডক্টর জাফর ইকবালের ভূমিকাটা প্রশংসনীয় ছিল।
আচ্ছা,
তো মানে এই এই কালচারটা এইভাবে কাউকে পুরোপুরি খারিজ করে দেয়া, এটা এটা একটা অনলাইনের ফেনোমেনা, আমি এটা পুরোপুরি পক্ষে না, আমি অবশ্যই সমালোচনা করব, বাট তার একটা মানুষের সারা জীবনের অর্জনকে, যে কেউ, এটা তোস্তিমানা চিহ্ন হোক, আব্দুল আবু সাইদ হোক, ডক্টর ইউনুস হোক বা কোনো একজন বিখ্যাত লেখক হোক,
দেখাচ্ছে এটার অন্য একটা ব্যাখ্যা এরকমও হতে পারে যে হয় কি একটা মানুষের প্রোডাক্টিভিটি একটা সময়ের পরে গিয়ে নষ্ট হওয়া শুরু করে বা তারা হয়তো অন্যদিকে বা অন্য কোন স্কুলে নিজেদেরকে স্থানান্তর করা শুরু করেন, বয়সের সাথে সাথে এই বিষয়টা খুব মানে বেশিভাবে দেখা যায়। যখনই মানুষের বয়স মোটামুটি 50-60 এরকম, মানে কি বলবো, মানুষ হিসেবে আমরা যখন সবাই ডিক্লাইন স্টেজের দিকে যেতে থাকি, হ্যাঁ, তখন কি এই এই জিনিসগুলো চলে আসাটা স্বাভাবিক না? সাথে সাথে আরও একটা বিষয় সামনে যেটা চলে আসে সেটা হচ্ছে যে এই অনলাইন চলে আসার পরে দেখবেন যে অনলাইন ভিত্তিক অনেক কিন্তু পাবলিক ইন্টেলেকচুয়াল দাঁড়া হয়ে গেছেন এবং যারা খুব ভালো ভালো লেখা লিখেন, হ্যাঁ, সেগুলোরও মানে ব্যবচ্ছেদ করা হয়, সেগুলোরও সমালোচনা আছে, আলোচনা আছে। কিন্তু পাবলিক ইন্টেলেকচুয়াল বলতে আমরা আগে যে বিষয়টাকে বুঝতাম যে যাদেরকে মিডিয়াতে দেখা যায় বা যারা পত্রপত্রিকায় লেখালেখি করেন, দেশের সমসাময়িক সমস্যা, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো নিয়ে যারা আলোচনা করেন এবং মানে জাতিকে মোটামুটিভাবে একটা পথ দেখান, যে বিভিন্ন জিনিসের কম্পারেটিভ অ্যানালাইসিস করে যে এটা এই পাল্লায় আমি এই রাখলাম, এই পাল্লায় আমি এই রাখলাম, দুটোর মধ্যে কম্পারেটিভ অ্যানালাইসিস করে যে দেশের জন্য বা ওই জাতিটার জন্য কি পার্টিকুলারলি ভালো হবে। অনলাইন চলে আসার পরে আসলে ওই ধরনের ইন্টেলেকচুয়ালদের দরকার আছে কিনা?
এই ধরনের ইন্টেলেকচুয়ালরা তো আসলে প্রিন্ট মিডিয়ার সন্তান, তো এখন যেটা হচ্ছে মিডিয়া তো এখন সবার হাতে হাতে, মানে আমি যেটা একটু আগে বললাম যে আমার পক্ষে একটা ভুরুঙ্গামারি ছেলেকেও রিচ করা খুব পসিবল, আমার ইটিভি থেকে সাক্ষাৎকার দেওয়া লাগবে না, আমার লেখার মাধ্যমে আমি তাকে রিচ করতে পারবো, আমি যদি ভালো কিছু লিখি সে আমার লেখা পড়বে। তো ওই টিপিক্যাল কনভেনশনাল পাবলিক ইন্টেলেকচুয়ালের যে ব্যাপারটা, যে ফেনোমেনাটা, ওটা আলটিমেটলি অবসোলিট হয়ে যাবে, অলরেডি এটা হচ্ছে। আপনি যদি আমেরিকার বেশ কিছু ব্লগ আছে, বেশ কিছু ব্লগার আছে যারা আপনারা যে ভিডিও ব্লগিংগুলো করে, তাদের ব্লগিংগুলো মানুষ অনেক বেশি নিউইয়র্ক টাইমস থেকেও বেশি ফলো করে, কারণ জানে যে ওই ছেলেটার, তার পেছনে যেহেতু কোনো কায়েমি শক্তি নাই, হ্যাঁ, সে যেহেতু কারো ইন্টারেস্ট সার্ভ করছে না, সে যথেষ্ট বেশি সত্য বলবে বাকিদের তুলনায়,
রাইট?
হ্যাঁ, তো ওই ব্যাপারটা ঘটবে। বাট মানে যেহেতু আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছি, প্রিন্ট মিডিয়া থেকে আমরা অনলাইন মিডিয়া যাচ্ছি, এখনও প্রিন্ট মিডিয়া পুরোপুরি অবসোলিট হয়ে যায়নি, হ্যাঁ, এখনও তো অনলাইন মিডিয়া জাস্ট উত্থান পর্বটা আমরা দেখছি,
উত্থান পর্ব। হ্যাঁ,
মানে আমি বলবো না যে, যেমন এখনও কোনো বড় লেখা লিখতে গেলে আমি চিন্তা করি যে আমি পত্রিকার জন্য লিখব,
ওকে,
কারণ অনলাইন মিডিয়াটা এমন, এটা এক ধরনের এফিমিয়ারাল এবং টেম্পোরাল ভাইব ক্রিয়েট করে, যেটা আসবে পড়বো চলে যাবে,
চলে যাবে,
হ্যাঁ, মানে এটা এক ধরনের মানে মোমেন্টারি ডোপামিন করণের বিষয়, এটা নিয়ে যে আমি চিন্তা করব,
রাইট, আমাকে হঠাৎ করে উত্তেজিত করে দিল, হ্যাঁ, আমি সেই উত্তেজনার বসে যে কোনো ধরনের রিয়াকশন দিলাম বা সেটা নিয়ে খানিকক্ষণ চিন্তা করলাম, বিষয়টা আমাকে আলোড়িত করলো। কিন্তু মানে প্রিন্ট মিডিয়া যেভাবে মানুষকে মানে বেশ অনেকক্ষণ ধরে ভেতরে হয়তো কোনো একটা টপিক নিয়ে তাকে কোনো একটা যন্ত্রণার মধ্যে রাখে বা কোনো একটা আনন্দের মধ্যে রাখে, সেটার যে ডেপথটা ছিল, আপনার কি মনে হয় যে অনলাইনের লেখালেখির মধ্যে সেই ডেপথটা নেই বা স্বাভাবিকভাবেই আসলে থাকার কথা না? কারণ সেখানে লেখকের সংখ্যা অনেক বেশি, স্রোতের মতো আসছে লেখা, স্রোতের মতো আসছে, এবং আপনি সিরিয়াস একটা বিষয় নিয়ে পড়লেন, স্ক্রল করে একটু নিচে গেলেন, সেখানে খুব স্থূল বা কোনো মানে একেবারেই হালকা একটা বিষয় নিয়ে কিছু একটা লেখা বা কোনো একটা ফানি জোক লেখা, হ্যাঁ, সেখান থেকে আমরা আমার যেটা মনে হয় যে আমরা সেই মানসিক ভারসাম্যটা হারাই, যে মানসিক ভারসাম্যের মধ্যে থাকলে আমি যে কোনো একটা বিষয়ের যে ইম্পর্টেন্সটা, সেই ইম্পর্টেন্সটা নিজের মধ্যে ধারণ করতে পারি।
হ্যাঁ, মানে একটা মানুষ অনেক জানে আর একটা মানুষ অনেক প্রাজ্ঞ, হ্যাঁ, মানে ইনফরমেশন এবং উইজডমের মধ্যে তো একটা ক্যাটাগরিক্যাল ডিফারেন্স
আছে।
অনলাইনের কারণে যেটা হচ্ছে যে আমরা অনেক কিছু মানে ইনফরমেশন ওভারবার্ডেনের শিকার হচ্ছে, আমি এভাবে বলবো, এবং যখন আমার কাছে প্রচুর ইনফরমেশন চলে আসছে, আমাদের মাথা আসলে ওভাবে মানে প্রসেস, ওই জিনিসগুলোকে প্রসেস করার মতো হার্ডওয়ার্কটা ওরকম না আর কি,
হার্ডওয়ার্কটা আসলে করতে চায় না।
হ্যাঁ,
কারণ যে কোনো একটা সফিস্টিকেটেড বিষয়ের একটা খুব সাধারণ একটা একটা বৈশিষ্ট্য বা সাধারণ একটা চরিত্র হচ্ছে যে সেটা নিয়ে ভাবতে হয়, সেটার পিছনে সময় দিতে হয়, হ্যাঁ, আর এখন এই এই ইনফরমেশনের ওভারফ্লো যখন আমাদেরকে চতুর্দিক থেকে পোক করতে থাকছে, যে নেটফ্লিক্সে এটা চলে আসছে, ইনস্টাগ্রামে ওটা চলে আসছে, ফেসবুকে এটা দেখা যাচ্ছে, এই যে শত শত বিষয় যে একসাথে আপনাকে পোক করতেই আছে, তখন আপনি একটা জিনিসকে দেখবেন কখন, সেটাকে উপভোগ করবেন কখন, সেটা নিয়ে চিন্তা করবেন, ততক্ষণে এসে আপনাকে সবকিছু মিলে একসাথে ধাক্কা দিবে। যেমন
যখন আমি স্ট্যান্ডার্ডাইজেশন করতেছি, বললাম যে আমি একটা লাইক সবার, একইভাবে চমস্কের একটা নতুন লেখা, হ্যাঁ, যে লেখাটার পিছনে তো চমস্কের এক বছরের শ্রম ছিল, আর কিম কার্দাশিয়ানের সাথে কার বিবাহ হচ্ছে, হ্যাঁ, ওই নিউজটা, ওই দুইটা নিউজই মানে একই সাথে আমি দেখতেছি, এবং আমি মানে এই দুইটার ভ্যালু সেম আর কি। এই জন্য একটা নতুন একটা ওয়ার্ডই তারা তৈরি করছে, ইনফোটেইনমেন্ট, ইনফরমেশন প্লাস এন্টারটেইনমেন্ট। মানে যে কোনো কিছুর যদি এন্টারটেইনমেন্ট ভ্যালু না থাকে তাহলে সেটা টিকবে না। মানে আমরা এমন একটা সোসাইটি তৈরি করে ফেলেছি গ্লোবালি, ইনফ্যাক্ট পুরো দুনিয়াতে তো আমরা বেসিক্যালি একটা কালচারই ফলো করি, একটা ওয়েস্টার্ন কালচার ফলো করি। আমরা এখন যে কাপড়গুলো পরি, যে গানগুলো শুনি, যে মুভিগুলো দেখি, স্ট্যান্ডার্ডটা তো সেট করা হচ্ছে ওখান থেকে, তাই না? এবং আমরা সবাই পৃথিবীর প্রতিটা তৃতীয় বিশ্বের দেশগুলো বা উন্নয়নশীল দেশগুলো ওই ওই সিস্টেমটাই ফলো করছে, একই ইকোনমিক অর্ডার, একই গ্লোবাল অর্ডার। হ্যাঁ, মানে কে কুল এবং কে কুল না, অনন্ত জলিল কুল না কিন্তু জাস্টিন বিবার কুল, হ্যাঁ, এই যে ক্লাসিফিকেশনগুলো, এগুলো তো তৈরি হচ্ছে ওখান থেকে। তো প্রবলেম হয়ে গেছে কি, ওই ইনফোটেইনমেন্টের কারণে যে স্থৈর্যটা দরকার, স্থিরতা দরকার, ওই স্থিরতাটা আমরা পাচ্ছি না। একটা বই রিলিজ করার যে ব্যাপারটা, আমি একটা বই পড়লাম, গন্ধটা শুকলাম, হাতে নিয়ে ঘুরলাম কয়েকদিন, এবং কয়েকদিন ধরে ক্যারেক্টারগুলো আমার মাথার মধ্যে ঘুরলো, ওই সময়টা তো আমার কাছে নেই। আমার সামনে অনেকগুলো অপশন, আমি কি এই বইটা পড়ে শেষ করবো, নাকি ওই আর্টিকেলটা পড়বো, নাকি ফেসবুকে ওই বিখ্যাত যে সেলিব্রিটিটা আছে তার লেখাটা ফলো করবো এই মুহূর্তে। আমার পক্ষে ফেসবুক লগ আউট করে গিয়ে একটা বই নিয়ে বসা, এটা ভার্চুয়ালি আসলে ইম্পসিবল হয়ে উঠছে। অ্যান্ড দ্য প্রবলেম ইজ, আমি বই না পড়ে আমি চিন্তা, আমি আমি আমার ধারণা হচ্ছে যে আমি যেহেতু ফেসবুকে নিউজগুলো পড়ছি, আর্টিকেল পড়ছি, এবং আমি যার ওপিনিয়ন মেকার, আমি সেলিব্রিটি না বলে বলবো ওপিনিয়ন মেকার, তাদের লেখা ফলো করছি, এবং আমি যখন তাদের লেখা ফলো করার সময় চেষ্টা করছি কি যে আমার আইডিয়াটাকে রেজোনেট করে, আমি যেটা বিশ্বাস করতে চাই ওই কথাটা যে ইন্টেলেকচুয়ালি বলে, হ্যাঁ, সুন্দর করে প্যাকেজ করে বলতে পারে, আমি তাকে ফলো করছি। আমার খোপের বাইরে যে চিন্তা করছে আরেকটা কম্পার্টমেন্টে বসে, আমার সাথে যার একদমই ম্যাচ করে না পলিটিক্যালি, তার কথা শোনার আমার কোনো আগ্রহই নাই। এক ধরনের ইকো হচ্ছে আমার কথাগুলোই,
রাইট? হ্যাঁ,
তো এটা হচ্ছে
অনলাইন নিজের নিজের কথার ওই প্রতিধ্বনিগুলো শুনতে পেয়ে আমি এক ধরনের আনন্দের মতো
অ্যালগোরিদমটা ওইভাবেই সেট করা যে আমার
ফেসবুক বা যে কোনো ধরনের অনলাইন প্ল্যাটফর্ম, আমি যা পছন্দ করি, আমি আমি যদি ধরেন যে আইসক্রিম খেতে পছন্দ করি, ওই আইসক্রিমের অ্যাডভার্টাইজমেন্টই কিন্তু আমার চোখের সামনে আসবে, বা যে পার্টিকুলার জিনিসগুলোতে, মানে এই জন্যই মানুষ আসলে ঘন্টার পর ঘন্টা কিন্তু এই সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কাটায়। হ্যাঁ, যে সে যে পরিবেশটার মধ্যে ভালো ফিল করে, সে যে কমফোর্টেবল ফিল করে, ওই কমফোর্টেবিলিটির ফিলিংটা এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোকে দিচ্ছে। পাশাপাশি আরও একটা স্রোত কিন্তু এখানে চলে এসছে, সেটা হচ্ছে যে এই যে আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে আমি অনলাইনে আমার যে ভাবমূর্তিটা তৈরি করলাম সেই ভাবমূর্তির সাপেক্ষে মানে আমি আমার নিজেকে সেইভাবে পরিবর্তিত করছি বা নিজেকে তার মধ্যে ফিট ইন করছি। অনলাইনে একটা বিশাল শ্রেণী আছে যাদের কাজই হচ্ছে গালাগালি দেয়া, হ্যাঁ, বা বিভিন্ন বিষয়কে পিক করে যে দেখেন, স্ক্রিনশট নিয়ে দেখেন কি বলেছে, বা দেখেন এখানে এটা হয়েছে। হ্যাঁ, অনেকের জন্য এটা অনেক সহজ, কিন্তু যখনই মানুষ ওই কনটেক্সটে নিজেকে ফিট ইন করতে যাবে, যখনই দেখা যাচ্ছে যে অনলাইনে যদি কাউকে গণধোলাই দেওয়া যায়, কোনো একটা পাবলিক ইন্টেলেকচুয়ালকে বা কোনো একটা সেলিব্রিটিকে, কোনো একটা ভালো ফিগারকে বা সবাই চেনে, হ্যাঁ, তখন কি মানুষ আসলে মনে করে যে আমি ওর সমকক্ষ হয়ে গেলাম বা কোনো একটা মানে সেলিব্রিটিকে অনলাইনে আমি ডাউন করতে পারলাম, ধোলাই দিতে পারলাম? হ্যাঁ, ফলে যেটা হয় সেটা হচ্ছে যে ওই যে বুয়েটের ছাত্ররা যে কাজটা করেছে অনলাইনে, যেহেতু মানুষকে গণধোলাই দেয়া যায়, অনলাইনের মানুষটা যখন বাস্তবে চলে আসে এবং বাস্তবের মানুষটা যখন অনলাইনের মতো হতে চায়, এই যে অনলাইনে গালাগালি দেয়া বা কাউকে শুইয়ে ফেলা একদম, হ্যাঁ, বুয়েটের ঘটনা কি সেটার একটা রিফ্লেকশন হতে পারে কি না, যে অনলাইনে গিয়ে আমি ঘৃণার চর্চা এবং গালিগালাজের চর্চা করা শিখেছি, সেই জিনিসটা এসে আমি এইখানে দেখলাম যে মব সাইকোলজির শিকার হয়ে অনেকগুলো, সম্ভবত 23 জন ছাত্রের নাম এসেছে মামলা, নাকি 19 জন মনে হয়, তো সবাই মিলে গিয়ে এটা এটা আমি আমি গণধোলাই দিলাম, সেটার সেই অনলাইন রিফ্লেকশনটা কি আমাদের ব্যক্তিগত জীবনে পড়ছে কিনা?
অ্যাবসলিউটলি, মানে এখন তো আর কোনো মানে এটা ব্লার হয়ে গেছে, দুটো মিক্স হয়ে গেছে, অনলাইন এবং অফলাইন দুটো মিক্স হয়ে গেছে। আমি তো জানি যে আমি অনলাইনে যার বিরুদ্ধে আমি হেট প্রিচ করছি, বা আমার আগে ইন্টেলেকচুয়াল স্টলওয়ার্টরা যার বিরুদ্ধে হেট প্রিচ করে গেছে যে ওরা তো খারাপ, দ্য প্রবলেম ইজ, আমি বিশ্বাস করি রাজনীতিকে এভাবে দেখা উচিত, পলিটিক্যাল মোরালিটি এবং ইন্ডিভিজুয়াল মোরালিটি এই দুটো ডিফারেন্ট। আমি এভাবে দেখি, মানে একটা লোক, সবচেয়ে বিখ্যাত এক্সাম্পল হচ্ছে আমার জন্য হিটলার। হিটলার হচ্ছে এমন কেউ যার সাথে আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন, সিগারেট ধূমপান করে না, মদ্যপান করে না, হ্যাঁ, এবং এক ধরনের কৌমার্য ব্রত সারা জীবন পালন করেছেন, খুব তার রিলেশনশিপগুলোর ব্যাপারে তিনি খুবই লয়াল ছিলেন।
হ্যাঁ,
তার এগেনস্টে ফ্রি ওয়ার্ল্ডের যিনি হিটলার এগেনস্টে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন উইনস্টন চার্চিল, চেইন স্মোকার, সকাল 11টার আগে তিনি ঘুম থেকে উঠতেন না, এবং তার অনেকগুলো এক্সট্রা মেডিয়াল অ্যাফেয়ার ছিল।
ওকে,
হ্যাঁ, বাট হিটলার ব্যক্তিগতভাবে খুব সৎ, চার্চিল ব্যক্তিগতভাবে খুব অসৎ। হ্যাঁ,
ওকে,
কিন্তু হিটলার যে আইডিওলজিটা প্রিচ করে এবং চার্চিল যে আইডিওলজিটা প্রিচ করে, এই দুটার মধ্যে পার্থক্য ছিল। তো আমরা যেটা করেছি, যে লোকটা শিবির করে সে লোকটাই খারাপ, বা যে লোকটা বিএনপি করে, বা মানে যে লোকটা আওয়ামী লীগের বাইরে কিছু একটা করে, স্বাধীনতার পক্ষে শক্তির বাইরে, ওই স্পেকট্রামের বাইরে যে থাকে, সে বেসিক্যালি লোকই খারাপ। আমি যখন এভাবে একটা মোরাল জাজমেন্ট দিয়ে দেবো, পলিটিক্যাল মোরালিটি এবং ইন্ডিভিজুয়াল মোরালিটিকে আমি আলাদা করে ফেলবো, তখন ওই লোকটা বদযোগ্য হয়ে ওঠে, মানে ও তো আর মানুষ না,
এক্সপেন্ডেবল হয়ে যায় তখন।
মানে এটাকে ডিহিউম্যানাইজিং প্রসেস বলে আর কি, কিভাবে আমরা অপর তৈরি করি, আদার তৈরি করি, আদারাইজেশন বলে, মানে কালোদেরকে ব্যাপারে যেভাবে আমেরিকাতে করলো, কিংবা ইহুদিদের ব্যাপারে, ইভেন পাকিস্তানিরা সেম কাজ 71 সালের আগে করেছিল, যে বাঙালিরা এরা তো মুসলমান না, এরা তো হিন্দু, এবং ওরা মাছ খায়, ওরা হিন্দুস্তানের দালাল, এই ধরনের কিছু ট্যাগ, কিছু কিওয়ার্ড তৈরি করে প্রথমে ব্রেইন ওয়াশটা করলো পাকিস্তানের সেনাবাহিনীর বা পাকিস্তানের জনসাধারণের, যে এরা এক্সপেন্ডেবল, এদেরকে মারলে সমস্যা হয় না। মানে আমরা তো ইঁদুর বা গিনিপিকের উপর এক্সপেরিমেন্ট চালাই না, তার জন্য কি আমরা কষ্ট পাই না? তো যখনই আমি ওই ডিহিউম্যানাইজেশন প্রসেসটা চালাবো, ওই সময় বুদ্ধিজীবীদের হাতটা তোলা উচিত, যে ডেফিনেটলি আমি তার সাথে, আমার সাথে তার মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু তাকে আমি মানবিক মর্যাদা, যেটা হিউম্যান ডিগনিটি, ওটা থেকে তাকে আমি কখনোই বিযুক্ত করতে পারবো না। প্রত্যেকটা মানুষের একটা মানবিক মর্যাদা থাকতে হবে। এটা হচ্ছে আমি যখন একটা মডার্ন রিপাবলিক তৈরি করব, ওই ওই অধিকারটা দিয়ে আমি তৈরি করব। যেই কারণে বাংলাদেশে প্রবলেমটা হচ্ছে, এখন আপনি দেখবেন বুয়েটের ছেলেগুলো যারা খুন করেছে, অভিযোগ করা হচ্ছে যাদের নামে, তাদের পিতামাতার ছবি ফেসবুকে চলে আসছে,
খুব জঘন্য একটা ব্যাপার। মানে
একটা দেশের জনসাধারণ যখন পলিটিক্যালি ইম্যাচিউর থাকে, তখনই বেসিক্যালি তারা আসলে এক ধরনের, খুব র ভাবে বললে, মানে জনসাধারণ সে ধরনের শাসকই ডিজার্ভ করে তারা, যেমন আমি ব্যাপারটা এইভাবে বলতে চাই আর কি, মানে যদি ওটা খুব বাজে শোনায়, মানে এইভাবে যারা
যারা চিন্তা করে তাদের শাসক তো এরকমই হওয়ার কথা।
মানে ওই পিতামাতার কি, মানে কি পিতামাতার তো কোনো সমস্যা ছিল না, ছেলেগুলোকে তারা ঠিক মতো পড়ালেখা করে ভালো স্কুলে পাঠিয়েছে, ভালো কলেজে পাঠিয়েছে, তাদের ভালো গ্রুমিং হয়েছিল বলেই তো তারা বইটার মতো জায়গায় চান্স পেয়েছে, তাই না? একজন একজন ছিলেন রিক্সাওয়ালার সন্তান
ছিল, একজন একজন ছেলের মা ছিল যে ডিম বিক্রি করে তার ছেলেকে বুয়েটে পড়াচ্ছে, একজন ছিল যে তার বাবা সম্ভবত দিনমজুর বা সেই 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 শ্রেণীর কিছু একটা। হ্যাঁ, তো তাদের দোষটা কোন
জায়গায়?
এবং তাদের তাদের কাছে গিয়ে ইভেন ক্যামেরা ধরা হচ্ছে, যে আপনারা কি, মানে আপনাদের কেমন লাগছে এখন, মানে হোয়াট এ মকারি, মানে কেমন লাগার কথা?
এটা হচ্ছে প্রবলেমটা আমার কাছে, যেটা মনে হয়, আমরা যখন ফিউডাল সোসাইটি থেকে একটা একটা সোসাইটি ডেমোক্রেটিক সোসাইটিতে প্রবেশ করে, কথিত ডেমোক্রেটিক সোসাইটিতে, ব্যক্তি মানুষের দায় কতটুকু এই ব্যাপারটা তারা জানে না। তারা সবসময় ব্যক্তি মানুষের সাথে তার পরিবারটাকে মিক্স করে
অ্যাসোসিয়েট করতে চায়,
যে ওই ঘরের, মানে ওই ঘরের ছেলে বা বাপ মায়ের, মানে যেহেতু যেমন নিচু জাত উঁচু জাত, মানে কি, মানে হচ্ছে যে নিচু জাতে জন্মগ্রহণ করছে তার আসলে কিছু হিউম্যান ফ্যাকাল্টি কম থাকবে, এটা এক ধরনের স্বতঃসিদ্ধ কথা। বাংলাদেশে যখন বিয়ের জন্য পাত্র পাত্রী দেখা হয়, ওর তো ফ্যামিলি ভালো না, মানে গরিব ফ্যামিলি কিংবা আশরাফ, মানে
এক্স্যাক্টলি কিছুদিন আগেও, মানে ইভেন ইউটিউবে এই ধরনের ভিডিও এলো এবং ভাইরাল হয়ে গেল যে মির্জাফরদের বংশধররা কে কোথায়, এবং দেখা গেল যে নবাব সিরাজউদ্দৌলার বংশধর একজনকে খুঁজে বের করা হয়েছে, যে নবাব সিরাজউদ্দৌলার নবম নাতি, মানে হচ্ছে 9টা জেনারেশন পরে, 250 বছর আগে, যার সাথে সিরাজউদ্দৌলার কোন একটা ফ্যামিলি কানেকশন ছিল, তিনি এসে লালবাগের কেল্লা বা ওই ধরনের কোন একটা স্মৃতি বিজড়িত জায়গায় গিয়ে তিনি বলছেন যে মির্জাফরের বংশধররা আসলে খারাপ, এবং এখন তাদের যে বংশধররা আছেন সেই বংশধররাও খারাপ, কারণ তাদের মধ্যে সেই জেনেটিক প্রভাব আছে যে গাদ্দারের ছেলে তো গাদ্দারই হবে।
যেমন বিহারীদের যখন বস্তি পুড়িয়ে দেওয়া হলো একবার, কত বছর বা 2 বছর আগে, তখন এই ধরনের একটা কথা আমি ফেসবুকে দেখলাম, সাপের বাচ্চা তো সাপই হয়। হ্যাঁ, এই যে মানে যখন একটা জনগোষ্ঠী ব্যক্তির দায় বুঝবে না, তখন সে ব্যক্তির যে অধিকার সেটাও বুঝবে না। ভোট দেওয়াটা যে তার অধিকার বা রাজনৈতিক প্রক্রিয়ায় যে অংশগ্রহণ করতে পারাটা যে তার অধিকার, এই কথাটা, এই ব্যাপারটা সে ক্লেম করতে পারবে না, কারণ সে তো আসলে ব্যক্তিই বোঝে না। সে এখনো সাবজেক্ট, সে এখনো কোনো রাজার অধীনে প্রজা, নাগরিক তো হয়ে উঠতে হয়। আমি তো একটা ইন্ডিভিজুয়াল হিসেবে, আমি সিটিজেন হিসেবে আমি হয়ে উঠব, আমি আমার অধিকারগুলো ক্লেম করব, যে আমাকে তুমি ভোট দিতে দিবে, আমি ট্যাক্স দিব, তুমি আমার জন্য এই কাজগুলো করবে, তুমিও আমার কাছে দায়ী, আমার কোনো ধরনের কোনো দায় নাই।
মানে সিন্স আই এম পেইং ফর ইট,
হ্যাঁ, আচ্ছা, ট্যাক্স ছাড়া আমার আর কিছু দেবার নাই,
দেওয়ার নাই, হ্যাঁ,
কারণ আমি যখন দেশপ্রেম কি বিমূর্ত জায়গায় নিয়ে যাব, যে অ্যাবস্ট্রাক্ট জায়গায় নিয়ে যাব, তখন আমি এটাকে কোয়ান্টিফাই করতে পারবো, তখন যে কেউ যে কোনো কিছুকেই দেশপ্রেম হিসেবে চালাতে পারবে। ওই জন্য আমি বিশ্বাস করি যে ঠিক মতো ট্যাক্স দেয় সে হচ্ছে সবচেয়ে ভালো সিটিজেন, কারণ আমি আমার থেকে শেখ হাসিনা কিংবা খালেদা জিয়ার দেশপ্রেম বেশি না। আমি আমি দাবি করতেই পারি যে এরশাদ থেকে আমার দেশপ্রেম কম, শেখ হাসিনা থেকে আমার দেশপ্রেম বেশি, এটা তো কেউ রিফিউট করতে পারবে না, কোনো ধরনের তো কোনো পদ্ধতি নাই এই কথাটাকে নালিফাই করার, তাই না?
রাইট, হ্যাঁ হ্যাঁ।
ওই জন্য আমি, আমরা যতক্ষণ পর্যন্ত জিনিসগুলোকে কোয়ান্টিফাই করে রাখবো তত সুবিধা, মানে যত বেশি স্পেস মানুষকে দেয়া যায় আনটিল এন্ড আনলেস হি ইজ নট হার্মিং সামওয়ান এলস,
রাইট,
তাই না? যতক্ষণ পর্যন্ত তোমার বাক স্বাধীনতার সীমা ততটুকু যতটুকু পর্যন্ত আমার নাক,
এক্স্যাক্টলি,
তাই না?
এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তো এই ব্যাপারগুলো আনফরচুনেটলি বিভিন্ন কারণে আমাদের সোসাইটিতে ডেভেলপ করে নাই। আমি এই জন্য অনলাইন এক্সাম্পলটা দিলাম, ওই আপনি যেটা বললেন নাইস এক্সাম্পল মির্জাফরেরটা, এটা আমার ধারণা আপনি শুধুমাত্র হয়তো বা তৃতীয় বিশ্বের দেশগুলোতে পাবেন, মানে যেখানে এখনো নাগরিকদের নাগরিকত্ব বোধটা তৈরি হয়নি,
নাগরিকত্ব বোধটা তৈরি হয়নি,
সামন্ততান্ত্রিকতা, যেহেতু ওনার ছেলে উনি তো রাজা হবে, মানে তারা আমাদের যারা মহান নেতারা ছিলেন বঙ্গবন্ধু কিংবা জিয়াউর রহমান কিংবা এরশাদ শেখ হাসিনা খালেদা জিয়া, এরা এদেরকে প্রত্যেককে আমরা রাজা হিসেবে ট্রিট করি,
রাইট,
বা জমিদার হিসেবে ট্রিট করি, প্রেসিডেন্ট বা
যে রাজার ছেলে রাজা, ঠিক আছে, তার ছেলে আবারও মানে ওই নবাব হবে, ইভেন মানে খুব খুব চমৎকার একটা ফেনোমেনা, যদি কোনো কারোর সাথে মানে এই ধরনের কোনো রাজবংশীয় কোনো উত্তরাধিকার থাকে, যেমন ধরা যাক ইন্ডিয়ার একজন নায়ক, হ্যাঁ, সে নবাব পরিবারের ছেলে, যে নবাব সাইফ আলী খান পতৌদি, সেজন্য নবাব জন্য তাকে ওই নবাবের মতো করেই ট্রিট করা হয়,
এটা 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 একটা সাবকন্টিনেন্টাল ফেনোমেনা। এবং আমার ধারণা, আমি আমার আমার গেস যেটা, সেটা হচ্ছে যে আপনি এটা আফ্রিকাতে পাবেন, মিডল ইস্টে পাবেন, মানে যে দেশগুলো
না কেন সাবকন্টিনেন্টাল ফেনোমেনা হবে, ইভেন ব্রিটেনেও তো রাজপরিবার আছে,
হ্যাঁ, বাট ব্রিটেনের রাজপরিবার তো ঠিক ওটা হচ্ছে কনস্টিটিউশনাল মনার্কি, মানে এক ধরনের আলংকারিক পদ,
রাইট, কিন্তু তাদের তাদের কোনো মানে ছোটে নাকি হাটে না কাউকে সে কাটে না করে না কো ফুট
মারে না, এটা একদম সুভেনিরের মতো, মানে
ঘৃণার প্রসঙ্গে আরেকটু ফিরে এসে আমরা মানে একটু কনক্লুশনের দিকে যাই, সেটা হচ্ছে যে ঘৃণা কি মাঝে মাঝে একেবারে মানে খুব নিঃশ কিছু উদাহরণ এরকম সৃষ্টি করেনি যেখান থেকে ঘৃণার আফটার ম্যাথে আমরা খুব পজিটিভ জিনিস দেখতে পেয়েছি? উদাহরণ দিতে পারি হচ্ছে শাহবাগ আন্দোলন, এটা কিন্তু নাথিং বাট এ ঘৃণার বিস্ফোরণ, যে কাদের মোল্লা, সে একজন চিহ্নিত যুদ্ধাপরাধী, সে ওই তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় ভ্যানে উঠে সে ভি চিহ্ন দেখিয়েছিল, ভিক্টরি চিহ্ন দেখিয়েছিল, এবং তারপরে অনলাইনে তো মোটামুটি এক ধরনের তুফান তৈরি হয়ে গেল যে এই সে একটা রাজাকার, হ্যাঁ, সে সে আমাদেরকে ভি চিহ্ন দেখিয়ে দিয়ে গেল, তার মানে হচ্ছে যে সে মুক্তি পেয়ে যাবে এবং তার কিছুই হবে না, হ্যাঁ, এবং ফাইনালি মানে যখন দেখা গেল যে তার ওই যে ইয়ে হয়নি, ফাঁসি হয়নি, সেই ফাঁসির দাবিতে একটা বিশাল জনরোষ তৈরি হলো, একটা মানে কি বলবো, এর থেকে বড় ঘৃণার উদাহরণ এর আগে তো মনে হয় আমরা খুব বেশি দেখতে
পাই। আমি এটাকে ঘৃণা না বলে, ঘৃণা ইজ আ ভেরি পলিটিক্যালি ইনকারেক্ট ওয়ার্ড, আই উড রাদার ইউজ ক্ষোভ, গ্রিভেন্স,
ক্ষোভ, হ্যাঁ,
বহু বছরের সঞ্চিত ক্ষোভ,
রাইট,
কারণ ঘৃণাকে কখনোই আসলে আমি গ্লোরিফাই করতে পারবো না। দ্য প্রবলেম ইজ মানে বাংলাদেশে বহু বছর ধরে একটা অন্যায় অবিচার যেটা বিচার হয় নাই, হ্যাঁ, গণহত্যার বিচার হয় নাই, ওখান থেকে শাহবাগ, বাট বাংলাদেশে আজকের যে পরিণতি, শাহবাগের ঘটনাটা বা তারপর হেফাজত বা 2014 সালে ইলেকশন, এগুলো প্রত্যেকটারই একটা ভূমিকা আছে, আমি কোনোটাকেই আলাদা করে এক্সামিনেশন দিতে পারবো না, ঠিক আছে, মানে ওই আমি আজকে 6 বছর পর একভাবে দেখবো, আজ থেকে 10 বা 15 বছর পর যে জাজ করবে, 2013 সালে যে ঘটনাটা ঘটেছিল, শাহবাগ এবং হেফাজত যখন মুখোমুখি ছিল, তারপর যখন আওয়ামী লীগ একটা ইলেকশনের মাধ্যমে আবার ক্ষমতায় আসলো কথিত ইলেকশনের মাধ্যমে, এই পুরো ব্যাপারটাতে বেসিক্যালি দায় কার, হ্যাঁ এটা আমরা এখন নির্ধারণ করতে পারবো না। আমি এভাবে দেখি যে প্রত্যেকেরই প্রত্যেকেই তার পার্টটা ঠিকভাবে প্লে করতে পারেনি। মানে ঘেন্নাটার মানুষ তো ফেরেস্তা না, তার মধ্যে সবসময় ঘেন্না আর রাগ ক্ষোভ এগুলো থাকবে, বাট আমার ঘেন্নাটা যেন আরেকজনের
ক্ষতির কারণ
না হয়। মানে আমার ঘেন্নাটা কাদের মোল্লা থেকে ডিসপ্লেসড হয়ে হয়ে ওটা এক্সটেন্ডেড হয়ে শিবিরের যে ছেলেটা শিবির করে না, এই ছেলেটা কিন্তু শিবির করে না আবরার। হ্যাঁ, আমি যদি একটা লাইন টানি, আমি বলতে পারি যে 2013 থেকে যা ঘটতেছে তার একটা কনসিকোয়েন্স হচ্ছে এটা। এটা খুবই স্ট্রেইট লাইন হবে বা এবং এটা কন্ট্রোভার্সিয়াল হবে এই কারণে, কারণ এর মাঝখানে আরও অনেক কিছুই ঘটে গেছে। বাট এই ছেলেটাকে আজকে মারা হতো না যদি না ধরেন 2013 সালে হেফাজত কিংবা শাহবাগের উত্থান না হতো। হ্যাঁ, তো আমি এই কারণে কখনোই বলবো না যে ঘেন্না করাটা কে গ্লোরিফাই করার মতো কোনো কিছু আমি বলতে চাই না আর কি। দ্যাটস মাই পয়েন্ট। মানে আজকে আমরা যে জায়গায় এসেছি, এর পিছনে আমাদের প্রত্যেকের সম্মিলিত ব্যর্থতা ছিল। বাংলাদেশে যে ক্যাম্পগুলো তৈরি হয়েছে, বাংলাদেশের বুদ্ধিজীবীরা যারা ঘেন্না পিচ করেছেন, বাংলাদেশের যে সরকারগুলো যুদ্ধাপরাধী ইস্যুটা জিইয়ে রেখেছিল, যারা যুদ্ধাপরাধীদেরকে পুনর্বাসিত করেছে, হ্যাঁ, এবং যে সরকার যুদ্ধাপরাধীদেরকে আবার ক্ষমতার অংশীদার করেছে, এরা প্রত্যেকে যাদের মধ্যে গ্রিভেন্সটা ছিল, ওই গ্রিভেন্সটার কারণে শাহবাগের ইনিশিয়াল আউটবার্স পর্যন্ত আই ওয়াজ ওকে উইথ দ্যাট। বাট এরপর যখন মানে যে যে প্রবলেমটা হয়েছিল যে আমাদের আমি বনাম আমরা বনাম তারা, যখনই একটা দেশ এভাবে ভাগ হয়ে যায় তখন প্রত্যেকটা বুদ্ধিজীবীর দায়িত্ব যে ওই ওই লাইনটাকে যতটুকু সম্ভব মানে আবার জোড়া লাগানো। মানে আপনি কোনোভাবেই একটা দেশের একটা জনগোষ্ঠীকে এক্সক্লুড করে দেশটাকে আগাতে পারবেন না, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ।
সেইভাবে দেখতে গেলে তো মানে এই যে বুয়েটার যে ছেলেরা ছিল তাদের মধ্যেও তো এই ধরনের একটা গ্রিভেন্স সবসময় কাজ করেছে বলে আমার মনে হয়। কারণ বুয়েটার ইতিহাস যদি দেখেন, ওই যে দ্বীপের যে ঘটনাটা, সে তো ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরিভাবে সম্পৃক্ত ছিল। তো এই যে এই আপনি যে বললেন ওই যে ওই ওই একটা দাগ কাটার কথা, যে দাগের শুরুতে শাহবাগ আন্দোলন ধরেন, দ্বীপের হত্যাকাণ্ড ধরেন, এই সব কিছুর মধ্যে তাদের মধ্যে কি একটা মানে ওই এক ধরনের পিয়ার প্রেশার কি ছিল যে আমার ভাইকে তুই হত্যা করেছিস বা তুই ওই স্কুলের অন্তর্গত, সেই জন্যে তাদের মধ্যে ওই ওই ঘৃণাটা জন্মেছিল বা ওই রকম কিছু? সুতরাং মানে ধরেন যে আপনি আজকে বুয়েটে যারা হত্যা করেছে এদেরকে আপনি শাস্তি দিবেন, আমাদের যে কনস্টিটিউশনাল ব্যাপার স্যাপার আছে সেই অনুযায়ী শাস্তি আপনি তাদেরকে দিতেই পারেন, এবং ফাইনালি হয়তো সেরকমই হবে, হয়তো সেরকমই হবে, যদিও আইনের আরো অনেক ফাঁক ফোকর আছে যেগুলোর মধ্যে দিয়ে এই ছেলেগুলোকে হয়তো বের করেও নিয়ে আসা সম্ভব। এখানে আমি একটু মানে একটুখানি মানে জিনিসটা দর্শকদের একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের আইনে এই ধরনের এক ধরনের ক্লজ আছে যে আপনি যদি তাৎক্ষণিক রাগের বশবর্তী হয়ে যদি কাউকে হিট করে ফেলেন এবং তার কারণে যদি সে মারা যায়, হ্যাঁ, তাহলে সেখানে আপনি ঠিক খুনি বলে ঠিক আপনাকে বিচার করা যাবে না, আপনাকে অন্যভাবে বিচার করতে হবে। তারপর আবার ধরেন যে মানে সেটা শাস্তি সম্ভবত 10 বছর, সর্বোচ্চ 10 বছর সশ্রম কারাদণ্ড, সেটা মানে নিম্ন আদালতে গেল, জনরোষের শিকার হয়ে হয়তো নিম্ন আদালত এরকম রায় দিয়ে দিল যে তাদের হ্যাঁ ঠিক আছে 10 বছর কারাদণ্ড দেয়া হোক। এরপর যখন আবার উচ্চ আদালতে গেল তখন আবার সেখানে আপিল করে হয়তো রায়টা এরকম বের করে নিয়ে আসা হলো যে হ্যাঁ ঠিক আছে তাদের মানে শিক্ষা জীবন এবং তারা এখনো ছোট, কম বয়স, বুঝতে পারেনি, এই ধরনের ফ্যাক্টর বিবেচনা করে হয়তো তাদের শাস্তিটা 3 বছরে নিয়ে আসা হলো। তার মানে হলো যে একটা মানুষ মারা গেল এবং সেটার শাস্তি হলো কয়েকটা ছেলের 3 বছরের কারাদণ্ড। হ্যাঁ, আলটিমেটলি গিয়ে কিন্তু এটাই কিন্তু সম্ভবত আমার মনে হয় যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করে। তার কারণ হলো যে দেখা গেল যে একটা খুন করে কেউ একজন 3 বছর মাত্র জেল খেটে বের হয়ে এলো আর এদিকে একটা মায়ের বুক খালি হয়ে গেল, এটা হচ্ছে মানে শাস্তি দেওয়ার ক্ষেত্রটা। আর ব্যাপারটা হচ্ছে যে যে ঘৃণার চাষাবাদ বা যে কনসিকোয়েন্সগুলো একটা গ্রুপ অফ পিপলকে, 19-20টা ছেলেকে, 20-22 বছর বয়সী 19-20টা ছেলেকে যারা এই ধরনের রাক্ষস হয়ে উঠতে বাধ্য করে, আমরা বিচার করার সময় কি সেই ফ্যাক্টরগুলোও মাথায় রাখবো কি?
মানে প্রবলেম হচ্ছে আমি যদি বিচার করার সময় ফ্যাক্টরগুলো মাথায় রাখি, আমি কি কাউকে আলাদা করে দায় আমি কাউকে ইন্টেলেকচুয়ালি দায় দিতে পারি? বাট ওই কারণে কাউকে তো আমি কারাদণ্ড দিতে পারি না। প্রত্যেকটা মানুষের কাজের দায় তাকেই বহন করতে হবে। আমি বলতে পারি যে যেই ঘেন্না কালচারটা আমরা প্রমোট করেছে বাংলাদেশে, সেই কালচারটার কারণে এই ছেলেটা আজকে মারা গেল, নৃশংস হত্যার শিকার হলো। তো এটা আমাদের প্রত্যেকের জন্য এক ধরনের রেকর্ডিং, আমাদের এই জিনিসগুলো বোঝা উচিত, আমাদেরটা যেন আমরা এক ধরনের সম্বিত ফিরে পাচ্ছি আর কি। আমি বিশ্বাস করি এইভাবে যে এত মানুষের যে ক্ষোভটা, কেন যে এইভাবে মেরে ফেললো, তাহলে মানে কেন এইভাবে মারতে পারে, এভাবে মারতে পারে কারণ তারা বিশ্বাস করে যে এভাবে ছেলেটাকে মারা যায়। কেন তারা এভাবে বিশ্বাস করে, কারণ এই ব্যাপারটা তারা দেখে আসতেছে। কীভাবে দেখে আসতেছে, তখন বাংলাদেশের পলিটিক্যাল যে কালচারটা, যেভাবে আমরা রাজনৈতিক সংস্কৃতি আমাদের যেভাবে বেড়ে উঠেছে, ওই কারণে এই ব্যাপারটা ঘটতেছে। তো এই যে ঘেন্না করা, রাজনৈতিকভাবে কাউকে ঘেন্না করা, কারণে যে মেরে ফেলা যায়, ওটার দিকে আমার কোনো কন্ট্রিবিউশন ছিল? আমি কি পাঁচই মেতে গিয়ে বলেছিলাম যে নাস্তিকদের ফাঁসি চাই? হ্যাঁ, আমি কি কোনো সরকারকে শুধুমাত্র আমার কথা, আমার রাজনৈতিক মতবাদকে সে ধারণ করে বলে সে আমার আরেকজন যে সহনাগরিক তাকে ভোট দিতে দিচ্ছি না? মানে আমার কথা বলে বলেই আমি স্বাধীনতার পক্ষের শক্তিকে ক্ষমতা রাখতে রাখার পেছনে সহায়তা দিচ্ছি, অথচ সে একই কারণে হয়তোবা আমার যে সহনাগরিক, আমার ভাই হয়তোবা, যে আমার সাথে আমরা একই বাসায় থাকি হয়তোবা, যে বাংলাদেশেরই নাগরিক, সে ভোটটা দিতে পারতেছে না,
তাই না?
এই এই ব্যাপারগুলো আমাদের এক ধরনের রিট্রোস্পেকশনে যাওয়া উচিত, যে আমি কি কোনোভাবে, আমি যেন বিশ্বাস করি যে আমি কখনো অনলাইনে ঘেন্না কালচারে আমি যেন কোনোভাবে সচেতনভাবে কন্ট্রিবিউট না করি, যে এরা বদযোগ্য, এরা খারাপ, এদের বিরুদ্ধে কথা বলতেই হবে, এদেরকে মেরে ফেলো, এই কথা আমি কখনোই বলবো না। আমি বিশ্বাস করি বাংলাদেশে যে 17 কোটি মানুষ আছে, এদের মধ্যে এক ধরনের মত, মানে মতবাদিক ডিফারেন্স থাকতেই পারে, বাট এন্ড অফ দ্য ডে আমি যেভাবে বাংলাদেশটাকে ভালোবাসি, এরা প্রত্যেকে সমানভাবেই ভালোবাসে।
এবং বাস্তব জীবনে গিয়ে হয়তো দেখা যাবে যে তারাও মানে নিজের বাচ্চাটাকে ঠিক সেভাবেই আদর করে যেভাবে আমি আমি আমার বাচ্চাটাকে আদর করি।
এবং আমি যখন তার সাথে পলিটিক্যালি ডিফার করব, তখন এই ব্যাপারটা আমি কিভাবে রেজলিউশনে যাব, যে আমরা ভোট করব বা একটা সভ্য প্রসেসের মধ্যে দিয়ে যাব,
রাইট?
দ্যাট শুড বি দ্য এম অফ এ সিটিজেন, দ্যাট শুড দ্য সিটিজেন্স ডু আর কি, আমি বিশ্বাস করি। এবং একজন সচেতন নাগরিক আমি যদি নিজেকে ক্লেম করতে চাই, আমি এই প্রসেসে, আমি সবসময় এই প্রসেসের কথাই বলবো যে প্রত্যেকটা সরকার যেন অ্যাকাউন্টেবল থাকে, প্রত্যেকটা নাগরিক যেন তার অধিকারের কথা গলা উচায় বলতে পারে, এবং সে যেন কোনোভাবেই কোনো ঘেন্নার পক্ষে না দাঁড়ায়।
এটা
ধর্মীয় ঘেন্না হতে পারে, রাজনৈতিক ঘেন্না হতে পারে, যে কারণে আরেকজন সহনাগরিক আক্রান্ত হতে পারে, ওই কাজটা যেন সে না করে।
বটম লাইনটা হচ্ছে যে হেইট্রেড ইজ নট কুল,
নট এট অল।
আচ্ছা, খুবই কি বলবো, মানে চায়ের কাপে ঝড় ওঠানো ধরনের একটা আলোচনা হলো। আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা জানেন যে আমাদের যে অনুষ্ঠানটি প্রচারিত হয় রেডিও গানবাক্স অ্যালাইভ 90.5, এটির দৈর্ঘ্য হচ্ছে 5টা থেকে 7টা পর্যন্ত, সন্ধ্যা 5টা থেকে 7টা পর্যন্ত প্রতি রবিবারে আমরা আপনাদের সাথে থাকি, এবং প্রত্যেক অল্টারনেটিভ রবিবারে আপনারা দেশি ভাইবস উইথ আরজে শুভ এই অনুষ্ঠানটি শুনতে পাবেন। আজকে আমাদের যে আলোচনাটি, সেই আলোচনাটি আমরা এখানেই শেষ করছি।
ডিয়ার লিসেনার্স, এখন থেকে প্রতি রবিবার সিডনি সময় বেলা 5টা থেকে 7টা FM 90.5 থেকে শুনতে পাবেন গানবাক্স লাইভ। আপনারা প্রোগ্রামটি অনলাইন এবং ফেসবুক লাইভ থেকেও শুনতে পারবেন। সো আর দেরি না করে কান রাখুন গানবাক্সতে, অথবা ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ গানবাক্স লাইভ 90.5 FM, কানেক্টিং বাংলাদেশি অস্ট্রেলিয়ান্স।